This program is sponsored by BIPL, Quality Software Solutions.
দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিদ্যা মেন্টরস বাই এসকেবিডির চতুর্থ প্রোগ্রামে। আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের প্রথম প্রোগ্রামটি আমরা করেছিলাম খন্দকার আসিফ হাসানের সাথে, দ্বিতীয়টি করেছিলাম মিস্টার আজমান সামির সাথে, এবং সর্বশেষ আমরা করেছিলাম মিস্টার ফখরুজ্জামানের সাথে। এসকেবিডির যে মেডিং হিস্ট্রি রয়েছে, সেখানে আপনাদের অনুরোধ এসেছিল যে আপনারা কাকে কাকে আমাদের অনুষ্ঠানে দেখতে চান, অর্থাৎ আপনারই নামগুলো পাঠিয়েছিলেন, এবং আপনাদের পাঠানো সেই নামের ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে যাকে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের এই প্রোগ্রামটিতে, তার নাম হচ্ছে সোহেল ইসলাম, এবং আপনারা সবাই জানেন যে তিনি সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে মাইক্রোসফটে কাজ করছেন। সোহেল ভাই, আপনি কেমন আছেন?
ভালো আছি
ভাইয়া। আপনার মাইক্রোসফটে আপনার কাজের পরিধি সম্পর্কে আমরা আসলে সরাসরি আপনার কাছেই জানতে চাই যে আপনি কোথায় কাজ করছেন, কোন প্রোডাক্টে কাজ করছেন এবং কতদিন ধরে কাজ করছেন।
আমি এখন আছি উইন্ডোজ সার্ভিসিবিলিটি টিমে। আমাদের এই টিমটা হচ্ছে উইন্ডোজ পুরো গ্রুপের অংশ। আমরা যে উইন্ডোজগুলো মার্কেটে বেরিয়ে যায় সেগুলোর যে সার্ভিসিংটা করতে হয়, অর্থাৎ বাগ ফিক্স করা, সার্ভিস প্যাক বের করা, সিকিউরিটি বাগ ফিক্স করা ইত্যাদি, ওই কাজগুলো আমাদের ডিপার্টমেন্ট করে। আমি এই টিমে আছি প্রায় আড়াই বছর থেকে তিন বছর মতো হলো। এর আগে ছিলাম হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট টিমে, ওখানে ছিলাম প্রায় সাড়ে তিন বছরের মতো।
আচ্ছা ভাইয়া, আমরা আপনার একটু পড়াশোনার ব্যাকগ্রাউন্ডগুলো আসলে জেনে নিব, মানে এই জন্য যে এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা চাচ্ছি যে আমাদের যে টার্গেট অডিয়েন্স রয়েছে তারা ধীরে ধীরে সফটওয়্যার ফার্ম থেকে যেন ইউনিভার্সিটি লেভেলে যে স্টুডেন্টগুলো রয়েছে তারাও যেন জানতে পারে যে আসলে বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, বাংলাদেশে জব করে, বাইরে অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করছেন এরকম ব্যক্তিদের মধ্যে যেহেতু আপনি, সেটা আমরা আপনার প্রোফাইলটি আসলে জানতে চাচ্ছি আপনার মুখে, যে আপনি কোথায় পড়াশোনাগুলো করেছেন এবং তারপরে কিভাবে ধাপে ধাপে আপনি মাইক্রোসফটে চাকরি করার প্রতি আগ্রহী হলেন এবং তারপরে কিভাবে কাজ করলেন, আমরা এই ব্যাপারগুলো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি।
আসলে পড়াশোনা করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ঢাকাতেই। 1998 সালে গ্রাজুয়েশন করেছি আমি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি। তো নর্থ সাউথে গ্রাজুয়েশন করার পরে ঢাকাতে কাজ করেছি কয়েক মাস। তখন একটা আমার একটা বন্ধু, কোনো আত্মীয় একটা নতুন ফার্ম খুলতে যাচ্ছিলেন ঢাকাতে, ইউনিকা নামে। তো ওই ফার্মটা আসলে একটা ইউএসএতে বেস ছিল, তারা বাংলাদেশে একটা উইং খুলতে যাচ্ছিল। তো আমার ওই বন্ধু এবং আমি দুজন ফার্স্ট এমপ্লয়িজ হিসেবে তাদের এই ব্রাঞ্চটা এখানে খুলি। তো পরবর্তীতে তাদের এই ক্যালিফোর্নিয়া ব্রাঞ্চে কাজ করার জন্য আমি যুক্তরাষ্ট্রে চলে যাই 1999 সালে অথবা 2000 সালে এটা। তো ওখানে কর্মরত অবস্থাতে মাইক্রোসফটের একটা বড় ডেভেলপমেন্ট সেন্টার ক্যালিফোর্নিয়াতে আছে, তো সেখানে আমি ইন্টারভিউ দিই। ওই সময় ইন্টারভিউ দেওয়ার একটা কারণ তো অবশ্যই মাইক্রোসফটে কাজ করার একটা আগ্রহ ছিল, অন্যদিকে ওই তখনকার পরিস্থিতিটা ছিল এরকম যে .com বুম বার্সার কথা আমরা একটা শুনে থাকি। তো আমি চিন্তা করে দেখলাম যে তখন স্টার্ট আপগুলোর ভবিষ্যৎ খুব একটা ভালো ছিল না। মাইক্রোসফটের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল খুব রিলায়েবল এবং অনেক অনেক স্টেবল কোম্পানি হিসেবে তখন ওরা থাকবে। তো ওই কারণে আমি আগ্রহী হয়ে মাইক্রোসফটের ইন্টারভিউ দিই এবং 2000-ই একটা অফার পেয়ে যাই। 2001 সালের জানুয়ারি থেকে তারপর মাইক্রোসফটের কাজ শুরু করি।
আচ্ছা, তার মানে আসলে আমরা একটা জিনিস মোটামুটি দেখতে পেলাম যে আপনার ভার্সিটি লেভেলের পরে আপনি যে জবটি পেলেন এবং সেই জবে আপনার আমেরিকায় যাওয়ার একটা সুযোগ হয়েছিল এবং সেখান থেকে আপনি মাইক্রোসফটে চাকরির ইন্টারভিউ দিয়ে তারপরে আপনি সেখানে পর্যায়ক্রমিকভাবে দুইটি টিমে কাজ করছেন, প্রথমে একটি টিমে কাজ করেছেন এবং যে কারেন্ট টিমে কাজ করছেন আপনি দ্বিতীয় টিম। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই তো বাংলাদেশ থেকে আপনি মাইক্রোসফটে যাওয়ার মাঝে 6 বছর বা 7 বছর একটি সময় পার হয়ে গেল, তো আপনি মাইক্রোসফটে থাকা অবস্থায় কি বাংলাদেশের সফটওয়্যার ফার্মের অবস্থা কিরকম চলছে বা ইন্ডাস্ট্রিটি আদৌ বিল্ড আপ হয়েছে কিনা বা কিরকম চলছে এরকম কোন খবর কি আপনি পেতেন বা পাওয়ার পরে আপনার অনুভূতিগুলো কেমন ছিল, যে কেমন লাগতো শুনে?
সত্যি কথা বলতে কি, যতটুকু বাংলাদেশের সাথে যতটুকু খবর পেতে চাইতাম ততটুকু পেতাম না, তবে না পেলেও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ফোরামের মাধ্যমে কিছুটা আঁচ পেতাম যে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথাটা এগিয়ে যাচ্ছে। আমি এক কথায় বলা যেতে পারে ওভারঅল আমি ইমপ্রেস যে অনেক দূরে গিয়েছে। আমি যখন বাংলাদেশ ছেড়ে যাই তার তুলনায় এখন যেখানে বাংলাদেশ আছে, বাংলাদেশের ছেলেরা যেখানে কাজ করছে অনেক ভালো ভালো কাজ হচ্ছে বাংলাদেশে। তারপরও আমি এটা অনুভব করি যে এখনকার বাংলাদেশি ফার্মগুলোর কাজের সাথে আমি সম্পূর্ণভাবে পরিচিত নই, বা যখন আসি একটু অল্প সময়ের জন্য আসি ওইভাবে কাজগুলো দেখতে পাই না। কিন্তু ওভারঅল আমি বিভিন্ন জনের সাথে কথা বললে অনেক ক্ষেত্রে ইমপ্রেস হই যে তারা কাটিং এজ টেকনোলজি নিয়ে কাজ করছে, তারা অ্যাজাইল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, যে কাটিং এজ মেথোডলজিগুলো আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে কাজ করছে। তো অনেক এগিয়েছে বাংলাদেশ।
আচ্ছা সোহেল ভাই, এখন আমরা আসলে আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার কারেন্ট জব ডেসক্রিপশন সম্পর্কে। তার মানে মাইক্রোসফটে যখন আসলে একটা কোনো প্রবলেম কাস্টমার এন্ডে পাওয়া যায়, তখন সেই প্রবলেমটা রিপোর্টেড হয়ে আপনাদের কাছে আসে এবং আসার পরে আবার আপনারা ফিক্স করে এটিকে পাঠিয়ে দেন। তো এর মানে একটা প্রবলেমের লাইফ সাইকেল ডেফিনেটলি আছে। তো এই লাইফ সাইকেলটা মাইক্রোসফট কিভাবে কোনো প্রসেস আছে আছে কিনা যেটি দিয়ে এই প্রবলেমের লাইফ সাইকেলটিকে ঠিক কর মানে ফিক্স করে পাঠানো হয়, এই ব্যাপারটি আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাবো।
আচ্ছা, আমাদের এই উইন্ডোজ সার্ভিসিবিলিটি ডিপার্টমেন্টে আমরা যেই প্রবলেমগুলো হ্যান্ডেল করি, এই প্রবলেমগুলো বিভিন্ন সোর্স থেকে আসলে আসে। যেমন এন্ড কাস্টমার যারা একদম এন্ড ইউজার আমাদের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের কাছ থেকে আসতে পারে, OEM যারা যারা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করেন, টোশিবা সোনি বিভিন্ন কোম্পানিগুলো ল্যাপটপ বানাচ্ছে বা বিভিন্ন কম্পিউটার বানাচ্ছে ডেল, ওদের কাছ থেকে আসতে পারে। এরা একটি ডিফারেন্ট ক্যাটাগরি। আর আসতে পারে হচ্ছে উইন্ডোজ আপনারা ইয়ের সাথে পরিচিত, উইন্ডোজের এরর রিপোর্টিং, যে কোনো অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলে বা কোনো একটা ক্র্যাশ হলে যে রিপোর্টটা পাঠানোর অপশন দেয় মাইক্রোসফট, ওখান থেকে আসতে পারে। আর আসতে পারে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়তো বা রিপোর্টেড হয়েছে কিন্তু সার্ভিস প্যাকেজের অপেক্ষা করছে, প্রবলেমগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেসেবল অত আর্জেন্সি নাই, সেগুলো আবার একটা ডিফারেন্ট ক্যাটাগরি। তো ধরা যাক একটা কাস্টমার একটা প্রবলেম ফেস করেছে, সেটা একটা প্রতিষ্ঠান হতে পারে বোয়িং অথবা IBM, তাদের কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যেয়ে তো তারা যেটা করে, তারা কাস্টমার সাপোর্ট সার্ভিসেস নামে আমাদের একটা মানে আমাদের না উইন্ডোজ সার্ভিসিবিলিটি অংশ না, তারা পুরো মাইক্রোসফটের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে যারা কাস্টমার ফেসিং, তো তাদের কাছে তারা রিপোর্ট করে সমস্যাটা। তো কাস্টমার সাপোর্ট সার্ভিসেসের একটা বিশাল নলেজ বেজ আছে এবং তাদের এক্সপার্টিস আছে, তারা বেশিরভাগ সমস্যা নিজেরা হ্যান্ডেল করতে পারে। তারা যেটা করে যে খুঁজে বের করার চেষ্টা করে এক্সিস্টিং নন সলিউশন কোনো প্রবলেম কিনা, ওখান থেকে বের করে তারা ওটা সলিউশন দিয়ে দেয়। অনেক সময় সেটা না পারলে তারা এসকালেট করতে থাকে, তাদের মধ্যে কিছু টেকনিক্যাল হ্যান্ডস আছে, তারা অনেক মানে অনেক ভেতরকার জ্ঞান রাখে উইন্ডোজ সম্পর্কে। তো আলটিমেটলি তারা যদি মনে করে যে না এটা একটা বাগ যেটা ফিক্স করা দরকার বা আমাদেরকে আমাদের দেখা উচিত অন্তত পক্ষে, তখন তারা আমাদের ডেটাবেসে সেটা লগ করে। আমরা বলতে তখন এটা উইন্ডোজ সার্ভিসিবিলিটিতে আমরা আছি, অন্য প্রোডাক্ট হলে তাদের যে সার্ভিসিবিলিটি উইং আছে, অফিসের একটা সার্ভিসিবিলিটি উইং আছে, তাদের কাছে তারা লগ করে। তো আমাদের কাছে ইস্যুটা আসলে পরে আমরা যেটা করি, প্রসেসটা আর একটু ডিটেল কিন্তু আমি একটু ওভারঅল ওভারভিউ থেকে বলছি যে আমরা যেটা ইভলভ করার চেষ্টা করি যে কারণটা কি। তো আমাদের ডেভেলপারদের একটা বড় সময় ব্যয় হয় এটাকে ডিবাগিং করার পিছনে। ডিবাগারের ভিতর দিয়ে আমরা প্রবলেমটা দেখার চেষ্টা করি যে প্রবলেমটা আসলে কেন হচ্ছে। তো ওই টেকনিক্যাল ডিটেলসটার উপরে আছে একটা জিনিস ডিপেন্ড করে যে আমরা কতটুকু ফিক্স করতে পারবো বা আদৌ এটা ফিক্স করা সম্ভব কিনা বা আদৌ এটা উইন্ডোজে বাগ কিনা, বিভিন্ন রকমের আউটকাম হতে পারে। তো আমরা এই ডাটাগুলো বের করে নিয়ে একটা মিটিংয়ে যাই, আমরা ওটাকে নিকনেম বলা হয় ওয়ার মিটিং, কারণ অনেকে অনেকের দিক নিয়ে অনেক অনেক তর্ক হয় অনেক সময় এই মিটিংয়ে, সবাই তার তার নিজ নিজ দিক বলার চেষ্টা করে। যে কাস্টমার ফেসিং যে আছে কাস্টমার সাপোর্ট সার্ভিসেস যে থাকে ওই মিটিংয়ে, সে চেষ্টা করে কাস্টমার দিকটা বলতে, আমরা হয়তো চেষ্টা করি টেকনিক্যাল প্রবলেমটা বলতে যে এটা যদি ফিক্স করি তাহলে আরও একটা সমস্যা হতে পারে। এরকম একটা মিটিংয়ের মাধ্যমে এটাকে একটা অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় প্রবলেমটা, যে এটা ফিক্স করবো কি করবো না। অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় আমরা খুব প্যাশনেট, আমরা যারা ডেভেলপার আমরা যে কোনো প্রবলেম ফিক্স করতে চাই, কিন্তু অনেক সময় প্রোগ্রাম ম্যানেজমেন্ট আছে মাইক্রোসফটে, তারা বিজনেস রিজনের যুক্তি দেখে অনেক সময় অনেক প্রবলেমকে রিস্কি মনে করে বা ইনাফ বিজনেস রিজন নাই মনে করে, এভাবে এটা ইভালুয়েট করা হয়। তো ওয়ার মিটিং যদি অ্যাপ্রুভ হয় বাগটা, আমরা প্রতিটা প্রবলেমকে একটা করে বাগ হিসেবে ট্রিট করি, তো তখন আমরা এটাকে ফিক্সটা ডেভেলপ করি, অর্থাৎ কোডে চেঞ্জটা করি, করে একটা প্রাইভেট প্যাকেজ বলি আমরা, অর্থাৎ অফিসিয়ালি উইন্ডোজের সাথে কোনো সম্পর্ক নেই। আমি আমার কম্পিউটারে কম্পাইল করে একটা নতুন বাইনারি তৈরি করি, যে বাইনারিটা কাস্টমারকে দেওয়া হয় টেস্ট করার জন্য, যে প্রবলেমটা ফিক্স করে দিলাম দেখো তোমার প্রবলেমটা চলে যায় কিনা। কাস্টমার যদি এটা অ্যাপ্রুভ করে, কাস্টমারকে দিই অবশ্যই কাস্টমার সাপোর্ট সার্ভিসেস যাদের কথা বললাম CSS ওদের থ্রুতে, এবং তারা তখন ওই ডাটাটা কালেক্ট করে কাস্টমারের কাছ থেকে যে এটা তাদের প্রবলেম সলভ করছে কিনা এবং আর কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। ওরা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমরা এটাকে চেক ইন করা বলি আমরা, আর মেইন প্রোডাক্টের ভিতরে ঢুকিয়ে দিই চেঞ্জটা, এবং এটা আলটিমেটলি বিল্ড হয়ে একটা প্যাকেজ হয়ে কাস্টমারের কাছে পরবর্তীতে সিএসএস এর মাধ্যমে অ্যাভেলেবল হয়। এটা কিন্তু পৃথিবীর আর বাকি কারোর কাছে যাচ্ছে না, এই এই এটাকে আমরা হটফিক্স বলি যে জিনিসটা, হটফিক্সটা শুধু যে কাস্টমার ফেস করছে প্রবলেমটা তার জন্য, এবং পরবর্তীতে সিএসএস যদি আরো কমপ্লেন পায় তারা ওই সমস্ত কাস্টমারকে ওই হটফিক্সগুলো দেবে। কিন্তু যদি দেখা যায় একটা সমস্যা দেখা যায়, এরপর দেখা গেল যে প্রচুর কাস্টমার রিপোর্ট করছে, প্রচুর কাস্টমারকে হটফিক্স দেওয়া হচ্ছে, ওই ফিক্সগুলোকে আমরা সাধারণত জেনারেলি অ্যাভেলেবল করার চেষ্টা করি ডাউনলোড সেন্টারে। আপনার মাধ্যমে দেখবেন মাইক্রোসফটের ডাউনলোড সেন্টারে কেবি আর্টিকেল দিয়ে একটা ফিক্স দেওয়া থাকে, তো ওইভাবেও ডিস্ট্রিবিউট করা হয়। অন্য ধরনের ফিক্স হচ্ছে ওইএমগুলো, যেটা বললাম যে কোনো একটা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, তারা যদি কোনো ফিক্স নিয়ে থাকে আমাদের কাছ থেকে তাহলে তারা আবার একটা পারমিশন চাচ্ছে রিডিস্ট্রিবিউট করতে, অর্থাৎ তারা তাদের ইকুইপমেন্টটা ছাড়ার আগে ওই ফিক্সটা তাদের হার্ড ডিস্কে দিয়ে দেয়। আর ইয়েট অ্যানাদার কাইন্ড অফ যে ফিক্স আমাদের এখান থেকে বেরোচ্ছে হচ্ছে সার্ভিস প্যাক। সার্ভিস প্যাক আবার হচ্ছে একটা বড় প্রজেক্টের মতো, একটা ওয়েভের মতো আসে, যে সার্ভিস প্যাক টু, এটার একটা লাইফ টাইম আছে পুরো, মানে লাইক এক বছর বা দেড় বছর ধরে অনেক ফিক্স করা হয়, এই সমস্ত ফিক্সগুলোকে এক্সস্টিভ টেস্টের মাধ্যমে যেতে হয়, কারণ সার্ভিস প্যাকটা তো চলে যায় সবার কাছে পৃথিবীর কাছে, সো ওটার টেস্টিং সাংঘাতিক ভালোভাবে করা হয় আর কি, এই কারণে এত লম্বা সময় নেওয়া হয় সার্ভিস প্যাকের জন্য। আর আমরা যে হটফিক্সগুলো করছি এগুলো সবগুলো সার্ভিস প্যাকে ঢোকানো হয় যেগুলো ঢোকানোর মতো, এবং তারপর সার্ভিস প্যাকটা রিলিজ করা হয় একটা লম্বা টেস্টিং প্রসেসের মাধ্যমে। এছাড়াও আরেকটা ধরনের ফিক্স হতে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে প্রায় দু মাস পর পর দেখবেন যে মাইক্রোসফট থেকে সিকিউরিটি আপডেটস আসে, ওগুলো আমরা আবার একটু ডিফারেন্টলি ট্রিট করি। সিকিউরিটি, যে কোনো ধরনের সিকিউরিটি কমপ্লেনকে খুব সিরিয়াসলি নেওয়া হয়, তখন ওরকম একটা ইস্যু আমার হাতে আসলে আমরা অন্য কাজ ফেলে ওটার পিছনে লেগে যাই, এবং সিকিউরিটি ফিক্স করার পর একটা বড় সময় দেওয়া হয় এটাকে টেস্ট করার জন্য, কারণ সিকিউরিটি ফিক্সটা সবার কাছে দেওয়া হচ্ছে হটফিক্সের মতো না জিনিসটা, তো ওইটা আবার হয়তো আমি আমি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ সময় নিলাম ফিক্স করতে, কিন্তু দেখা যায় আবার এক দেড় মাস সময় নেওয়া হবে এটা টেস্ট করতে, এবং তারপর এটাকে ওই জেনারেলি অ্যাভেলেবল করা হবে সবার মেশিনে যেন এটা দেওয়া যায়।
আচ্ছা ভাই, আপনার এই কথাগুলো থেকে আসলে দুই তিনটা পয়েন্ট আসলে আমি আপনার সাথে আরো ডিসকাশন করতে যাচ্ছি। তার মধ্যে একটা জিনিস আসলে আইডেন্টিফাই করা গেল যে বেশ প্রসেস ওরিয়েন্টেড ব্যাপারগুলো আসলে, যে যদি কোনো প্রবলেম আসে তাহলে সেটি কার কাছে প্রথমে আসবে, এবং আদৌ এটা প্রবলেম কি না, এবং যদি এটা প্রবলেম হয় তাহলে এটা কতটুকু প্রায়োরিটাইজ প্রবলেম সেটা নিয়েও আসলে ডিসকাশন করা হয়। এবং এরপরে যে জিনিসটি আসলে আসছে আপনার কথা থেকে, সেটি হচ্ছে যে ওই ফিক্সটি করার পরে আপনার যদি হট ফিক্স যেটি বললেন যে একটি পার্টিকুলার কাস্টমারকে আপনি প্রবলেমটার জন্য সলিউশন পাঠাচ্ছেন, তো এখানে আপনি বললেন যেটি আপনারা সরাসরি ফিক্সটা করে পাঠিয়ে দেন, এই ফিক্স করার পর কি কোনো টেস্টিং হয় নাকি এখানে কোনো টেস্টিং হয় না আসলে?
এই যে হট ফিক্স যেটা বললাম এখানে টেস্টিংটা হয় লিমিটেড, যে কারণে এটা ডিফারেন্ট ইয়ার থেকে সার্ভিস প্যাক বা ওই সিকিউরিটি ফিক্সগুলোর থেকে। হটফিক্সের যেহেতু অডিয়েন্সটা খুব ন্যারো, যাচ্ছে শুধুমাত্র যে কাস্টমার প্রবলেমটা ফেস করেছে তাদের কাছে, সেহেতু এটা ওই মুহূর্তে বেশি টেস্টিং হয় না, এটা বেশিরভাগ টেস্টিং করা হচ্ছে কাস্টমার নিজে। কাস্টমারগুলো সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় যে বেশ বড় আকারের কাস্টমার, যাদের একটা আইটি পুরো ইনফ্রাস্ট্রাকচার থাকে, তো তারা বেসিক টেস্টটা করেন। কিন্তু এগুলো টেস্টিং হয় হচ্ছে আমি যেভাবে বললাম যে এগুলো আবার পরবর্তীতে কিন্তু সার্ভিস প্যাকের ভিতরে ঢোকানো হয়, তখন এগুলোর অ্যাকচুয়াল মানে মাইক্রোসফটের যে টেস্টিং এর দ্বারা টেস্টিংটা হয় এটা তখন হয় সার্ভিস প্যাকের ইনক্লুশনের সময়, হটফিক্সটা কাস্টমার কাছে দেওয়ার সময় খুব একটা টেস্টিং পায় না।
আচ্ছা, এরকম কোনো মানে আপনার জানা ঘটনা আছে কিনা যে হটফিক্স পাঠানোর পরে দেখা গেল যে অনেক সাইড ইফেক্ট নিয়ে প্রবলেমটা আবার বাউন্স ব্যাক করলো, মানে এরকম কোন ঘটনা আপনি জানেন?
নিশ্চয়ই হয়, মানে এই জিনিসটা হটফিক্স একটা বড় রিস্কই হচ্ছে, এটা যে একটা ফিক্স করা মানে যে কারণে এত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যে একটা ফিক্স করা হবে কিনা এই ডিসিশনটা নিতে হয়, যেহেতু একটা যে কোনো একটা ফিক্স করা মানে একটা রিগ্রেশনের চান্স তৈরি করা, তো একটু কমই হয় জিনিসটা, মানে যেহেতু আমরা অনেক কেয়ার নিই, খুব মিনিমাল টেস্ট ফিক্স করার চেষ্টা করি, খুব মিনিমাল কোড চেঞ্জ করার চেষ্টা করি, একটা ফিক্স করা হয়তো দুটো উপায় আছে, একটা এলাবোরেট কিন্তু এলিগেন্ট, কিন্তু আরেকটা হচ্ছে ছোট্ট চেঞ্জ কিন্তু একটু লিমিটেড স্কোপে, কিন্তু আমরা ওই ছোট চেঞ্জটা করার চেষ্টা করি রিগ্রেশনটাকে মিনিমাইজ করার জন্য। কিন্তু হয় না যে একদম তা না, মাঝে মাঝে এমন হয় যে কাস্টমার বললো যে হ্যাঁ এটা ফিক্স হয়েছে কিন্তু আরেকটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। আর রেয়ারলি আরেকটা জিনিসও হয়, মানে কখনো হয়তো আর কাস্টমার প্রবলেমটা পেলো না কিন্তু পরবর্তীতে সার্ভিস প্যাক টেস্টিং এর সময় ধরা পড়লো যে আচ্ছা ওই ফিক্সটার কারণে আরেকটা কিছু ব্রোকেন হয়েছে, সো সার্ভিস প্যাক রিলিজ করার আগে আবার একটা রিগ্রেশন ফিক্স করতে হয় আর কি।
আচ্ছা, মানে হটফিক্স গুলোতে কি কখনো আপনাদের এরকম হয় যে ডিজাইন রিলেটেড ইস্যুস গুলো অনেক মাথা চাড়া দিয়ে ওঠে, যে একটু মনে হচ্ছে যে আমার ইমিডিয়েট সলিউশন দেওয়া দরকার এবং পার্টিকুলার কাস্টমার কি দেওয়া দরকার, কিন্তু এর জন্য একটা ম্যাসিভ চেঞ্জ করতে হচ্ছে?
মানে এটা অনেক সময় হয় ডিজাইন রিলেটেড চেঞ্জ, আবার দু ধরনের আছে, কতগুলো আছে যে হটফিক্স রিকোয়েস্টটা আসেই কাস্টমার জানে যে এটা ডিজাইন চেঞ্জ করতে হবে, সো তখন আমরা আবার এটাকে বলি ডিসিআর, একটু ডিফারেন্ট হটফিক্স আর কি, এবং এলাবোরেট চেঞ্জ, কাস্টমার হয়তো বলছে যে আমি বুঝতে পারছি প্রোডাক্টের ডিজাইনটা এরকম, কিন্তু ডিজাইনটা ওই রকম হলে পরে আমার প্রোডাক্টটা ঠিকমতো কাজ করবে, তো তারা রিকোয়েস্ট করে দেখে এবং বেশিরভাগ ডিসিআর আসলে ডিনাইড হয়, কারণ ডিজাইন লেভেল চেঞ্জ তো অনেক বড় রিগ্রেশনের একটা অপরচুনিটি দিতে পারে, কিন্তু ডিসিআর জিনিসটা আছে এবং আমরা মাঝে মধ্যে ডিজাইন ফিক্স করি। তো এটা ছাড়া হটফিক্সগুলো হ্যান্ডেল করার সময় এরকম সিচুয়েশন হয় অনেক সময় যে ডিজাইনের কারণে বুঝতে পারছি যে আটকে গেলাম আমি, যে ঠিক যেই ফিক্সটা হয়তো বা হলে ভালো হতো ওইদিকে যাওয়া যাচ্ছে না, কারণ প্রোডাক্টের ডিজাইনটাই এরকম যে অনেক ডিজাইনটাকে নষ্ট করে দিতে হবে আমার এখন ওই ফিক্সটা করতে হলে, তখন আমাদের অল্টারনেটিভ ফিক্স খুঁজতে হয় এবং চিন্তা করতে হয় যে ঠিক আছে ডিজাইনটাকে ঠিক রেখে আমি জাস্ট একটু ডিফারেন্ট প্লাম্বিং যদি করে দিই কোডে তাহলে হয়তো বা ইস্যুটা অ্যাড্রেস হবে। এবং হটফিক্সের ডেফিনিশন এরকম, অ্যাকচুয়ালি হটফিক্সের একটা ডাকনাম আছে সেটা হচ্ছে কিউএফই বলি আমরা, এই নামটা হয়তো বা মাইক্রোসফট অনেক সময় দেখা যাবে যে কিবি আর্টিকেলের নামের আগে কিউ থাকে একটা। কিউএফই মানে হচ্ছে কুইক ফিক্স ইঞ্জিনিয়ারিং। তো কুইক ফিক্সের ডেফিনেশন হচ্ছে কুইক ফিক্স, এটা এটা খুব তাড়াতাড়ি অল্প একটু চেঞ্জ করে যাতে কাস্টমারের প্রবলেমটা সলভ করা যায়, সেই জন্য এটা মানে এটা ওটা তার উদ্দেশ্য আর কি।
আচ্ছা, মানে আমার এবার আরেকটু আপনার জন্য আসলে একটু ভিতরে কোশ্চেন এটা একটু জানার জন্য আসলে, এটা সেটা হচ্ছে ধরে নিলাম যে হটফিক্সটা আপনি করলেন এবং করার পর আপনি আপনি তখন জানতেন যে আসলে এখানে একটা ডিজাইনের ম্যাসিভ চেঞ্জ দরকার ছিল, তো আমি ওটা না করে একটা অল্টারনেটিভ পাথে চেঞ্জটা করে দিলাম, কিন্তু আপনি আবার বললেন যে অনেকগুলো হটফিক্সকে নিয়ে আপনার পরে সার্ভিস প্যাকে এই ফিক্সটা পাঠান, তো সার্ভিস প্যাকে যখন ফিক্সটা দেন তখন কি অল্টারনেটিভ পাথটাই দেন নাকি তখন আপনারা আবার রি ইঞ্জিনিয়ারিং করে আবার নতুন করে ডিজাইন করে কাজটা করেন?
সার্ভিস প্যাকে যখন হটফিক্সগুলো নেওয়া হয় তখন কিছু কিছু হটফিক্স নেওয়া হয় না, মানে যদি সেগুলো রিস্কি হটফিক্স হয় বা কোনো ইস্যু পাওয়া যায় অথবা একটা ট্রিয়াজ প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় ফিক্সগুলোকে যখন নেওয়া হয়, মানে বেশিরভাগ ফিক্সই চলে যায় অ্যাজ অ্যাজ দে আর। তো এই এই যে প্রশ্নটা আপনি করেন এটা হচ্ছে কেস বাই কেস বেসিসে আমাদের ডিসিশন নিতে হয়, যে একটা যদি ফিক্স থাকে যেটা আসলে এলিগেন্ট না কিন্তু ওই সময়কার জন্য করা হয়েছে তাহলে মানে ওইটা যখন ট্রিয়াজ প্রসেস হবে তখন হয়তো বা আমরা ওটা পর্যালোচনা করে দেখার চেষ্টা করবো যে এটা আসলে এত নেসেসারি কি ফিক্স যেটা অ্যাজ ইট ইজ নিতে হবে নাকি না নিলেও চলবে এটা, বা এত কি পরিমাণ কাস্টমার এটা এই এই পেইন পয়েন্টের মাধ্যমে গিয়েছে, তো এটা কেস বাই কেস বেসিসে আমাদের ডিসিশন নেওয়া হয় আর কি।
আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া যে আপনার ওই প্রথম ডিসকাশনটারই একটা লাস্টের দিকে আপনি বললেন যে টেস্টিং টাইমটা সাধারণত আপনার দেখা যেত ডেভেলপমেন্ট টাইমের চেয়ে অনেক বেশি নিতেন, হয়তো বা একটা ফিক্স করেছেন কিন্তু দেখা যেত যে আপনি এক মাস বা দুই মাস ধরে হয়তো টেস্টিং করে তারপরে আপনি এটাকে শিপ করছেন, তো এই প্র্যাকটিসটা কি মাইক্রোসফটের যে কোনো মানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরকম একটা সিনারিও রাখা হয় যে ডেভেলপমেন্ট টাইমের চেয়ে টেস্টিং টাইম বেশি রাখা হয় বা একটা বিশাল সময় দেওয়া হয়?
একই অর্থে না, কিন্তু আমরা যদি এমনিতে মাইক্রোসফটের প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে দিয়ে তাকাই তাহলে দেখবো যে ডেভেলপমেন্ট টাইম যতটুকু স্পেন্ড হয় তার থেকে অনেক লম্বা টাইম স্পেন্ড হয় টেস্টিংয়ে, এবং ওই সময় প্রচুর বাগ থাকে যেগুলোকে আস্তে 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 ফিক্স করে করে এই যে সাইকেলটা আছে, যখন আমরা একটা কথা প্রচলিত আছে মাইক্রোসফটের কোড কমপ্লিট বলে আর কি, যে কোনো আমি এখন অন্য প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বলছি উইন্ডোজ সার্ভিসেবিলিটি না বা সার্ভিসিংয়ের কথা না, যে কোনো মেইন স্ট্রিম প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেলই কোড কমপ্লিটের পরে যে অংশটা কোড কমপ্লিট থেকে শুরু করে যে রিলিজের টাইমটা এই পর্যায়ে দেখা যায় প্রায় এক বছর কাটিয়ে দেওয়া হয়, এই সময়টা কি হয় শুধু বাগ ফিক্সিং, বাগ ফিক্সিং বেটার রিলিজ এবং বেটার থেকে যে কমপ্লেইন্টগুলো আসে আবার বাগ ফিক্সিং। হ্যাঁ, তার মানে প্র্যাকটিক্যালি তাকালে দেখা যাবে যে আপনার টেস্টিং এর ফেজটা অনেক বেশি লম্বা ডেভেলপমেন্ট ফেজের থেকে, আর ডিফারেন্সটা হচ্ছে সার্ভিসিং এ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু অন্য সেন্সে, যে আমরা ডেভেলপমেন্টে যে চেঞ্জটা করছি সেটা আসলে অনেক ছোট, চেষ্টা করি যতটুকু ছোট রাখা যায় যাতে সাইড এফেক্ট যত সম্ভব কমানো যায়, স্টিল টেস্টিংটা এখানে দেখা যায় আরো অনেক লম্বা সেই অনুপাতে যদি কম্পেয়ার করি আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে, তবে দুই ক্ষেত্রেই টেস্টিং এর সময় লম্বা বেশি।
আচ্ছা, মানে আমাদের আসলে বাংলাদেশের সফটওয়্যার ফার্মে এখন আপনার এই জিনিসটা মানে হট ফিক্স এর মতো মাঝে মধ্যে দেখা যায়, যারা আউটসোর্সিং এ কাজ করে বা নিজেদের অটোমেশন প্রজেক্টে কাজ করে দেখা যায় যে হঠাৎ করে আপনার কোনো একটা পার্টিকুলার প্রবলেম চলে আসে এবং হয়তো তখন দেখা যায় যে একটা ফিক্স আপ করে পাঠায় দেওয়া হয় এবং টেস্টিং টাইমটা অনেক লেস থাকে, তো সেই কনসার্ন থেকে আসলে আমি জাস্ট আপনার সাথে একটু শেয়ার করলাম আসলে ব্যাপারটা যে মাইক্রোসফটের জন্য যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটা হচ্ছে আপনার কথা মতে যে যখন আপনার ফিক্স করছি তখন ওই রিগ্রেশন জিনিসগুলোকে আবার চেক করে ফেলা যে আসলে আমি এই নতুন বাগটা ফিক্স করতে যে অনেক পুরাতন জিনিসগুলো বা অনেক নতুন নতুন কোনো জিনিসের মানে সূচনা করলাম কিনা বা নতুন কোনো বাগ নিয়ে আসলাম কিনা, তো এই কারণে হয়তো মাইক্রোসফট অনেক বেশি প্রসেস ওরিয়েন্টেড এবং যার জন্য হয়তো বা তারা অনেক বেশি সময় টেস্টিং এর পিছনে দেয়। জাস্ট এই থটটা আসলে শেয়ার করার জন্য
এই প্রসঙ্গে আমি একটা জিনিস মন্তব্য করতে চাচ্ছি যে এই প্রসেসগুলো কোথায় সবকিছু একটা কম্প্রোমাইজের প্রসেস, এটা তো আমরা আমাদের কাছে ক্লিয়ার যে কতটুকু টেস্টিং রিসোর্স আমি ব্যয় করছি ভার্সেস কতটুকু তাদের কতটুকু বাগ ধরতে পারছি, তাই না? এই কম্প্রোমাইজটার মধ্যে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে কি পরিমাণ কাস্টমারের কাছে যাচ্ছে ফিক্সটা। হ্যাঁ, মাইক্রোসফটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ওই হট ফিক্স যেটা অল্প পরিমাণ কাস্টমার কাছে যাচ্ছে সেক্ষেত্রে টেস্টিং রিসোর্স কিছু কম ব্যয় করছে। তো আপনি যেটা বলেন লোকাল মার্কেটে ঢাকায় একটা ফার্মে যদি কাস্টমার থাকে দুটা তিনটা যে প্রোডাক্টের, তাহলে তারা হয়তো বা এক্ষেত্রে কিছুটা ওইদিকে কম্প্রোমাইজ করতে পারে যে ঠিক আছে টেস্টিং রিসোর্স কিছু কম ব্যয় করলাম, কিন্তু কারণ হচ্ছে তিনজন কাস্টমারের কাছ থেকে কমপ্লেন্টটা আমি হ্যান্ডেল করতে পারবো, যখন কমপ্লেন্ট আসবে ইমিডিয়েটলি আমি কাস্টমারকে হয়তো সন্তুষ্ট করতে পারবো। কিন্তু যদি কাস্টমার হয়ে যায় 1000, তাহলে হয়তো বা টেস্টিং এর পিছনে আরো অনেক রিসোর্স ব্যয় করা উচিত, কারণ 1000টা কাস্টমার যখন পেইন পয়েন্টে পড়ে যাবে তখন ওইটা অ্যাড্রেস করা হয়তো বা এত মানে সহজ হবে না বা এত এত তাড়াতাড়ি হয়তো অ্যাড্রেস করা যাবে না।
আচ্ছা ভাই, এবার আপনার নিজের প্রফেশন একদম সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে, ওই যে আপনি যে ওয়ার ফাইটের কথা বললেন যে যেখানে আসলে আপনারা মোটামুটি যুদ্ধ করে ডিসিশন নেন যে আসলে প্রবলেমটা ফিক্স করবেন কি করবেন না অথবা আদৌ এটা কোনো প্রবলেম কি না, তো সেই ক্ষেত্রে আপনার নিজের রোলগুলো মানে আপনি এরকম একটা ঘটনা আমরা জাস্ট জানতে চাচ্ছি যে কোনো একটা প্রবলেম নিয়ে আসলে আপনি ওয়ার ফাইট ওয়ার করেছেন এবং করার পরে উইন করেছেন, যে হয়তো বা হ্যাঁ এখানে আপনি যদি বোঝাতে সক্ষম হয়েছেন যে ডিজাইন ফিক্সটাই হয়তো বা এখানে বেস্ট হতো কোড ফিক্স এর চাইতে।
প্রথমত ওয়ারের কথা বলতে আমি একটু বেশি ওয়ার টাইপের বলে ফেলেছি, আসলে অতটা ওয়ারের মতো হয় না। এখন একটা সময় ছিল উইন্ডোজের অ্যাকচুয়ালি মানে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যখন উইন্ডোজের মেইন প্রোডাক্ট যখন ডেভেলপ হয় শেষের দিকে এসে, স্পেশালি যখন উইন্ডোজ বের হবে ফর এক্সাম্পল ভিস্টা বের হবে, তখন এসে তো লকডাউন শুরু হয় যে ওকে খুব বেশি ভালো খুব বেশি মানে ভালো না বরং খারাপ বাগ না হলে আমরা ফিক্স করবো না, এরকম একটা অবস্থা চলে আসে। তো তখন ওয়ারের মতো অবস্থা বেশি সৃষ্টি হয় তখন, বা অনেক সময় শিপরুম বলা হয় মিটিংটাকে। শিপরুমে যে দেখা যায় যে ডেভেলপাররা চিৎকার করে বোঝানোর চেষ্টা করছে যে তার এই বাগটা ফিক্স করা কত দরকার, কিন্তু অন্যরা হয়তো চিন্তা করছে এই পর্যায়ে এসে বাগটা নিলে এখন প্রোডাক্টটা আনস্টেবল হয়ে যাবে ইত্যাদি। আমাদের ওয়ারে আসলে সিনসিয়ারলি বলতে হয় যে সব টিমই কাস্টমারের দিকটাই দেখার চেষ্টা করে আসলে, যে কাস্টমারের কতটুকু পেইন হচ্ছে আমরা কিভাবে সবচেয়ে কম কস্টে কাস্টমারের পেইনটা অ্যাড্রেস করতে পারি। কস্ট বলতে কাস্টমারের কস্টের কথা বলা হচ্ছে, যেমন আমরা যদি একটা ফিক্স করতে চাই এবং তারপর যে কাস্টমার একটা রিগ্রেশনে পড়ে, ওটা তো কাস্টমারের কস্ট কাস্টমারের পেইনটা বেড়ে যাবে, আবার তারা হয়তো বা এক দু মাস ইউজ করবে আমাদের ফিক্স, তারপর টের পাবে যে আরেকটা সমস্যা হয়েছে। সো কাস্টমার দিকটা বেশি দেখা হয়, সার্ভিসেবিলিটি টিমগুলো কাস্টমার ওরিয়েন্টেড। তো আর ঘটনার ব্যাপারে বলতে খুব যে বেগ পেতে হয়েছে আমাকে কোনো কিছু উইন করতে তা না, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন যুক্তিতে এক একটা বাগে এক রকম যুক্তি থাকে, বিভিন্ন সময় বিভিন্ন যুক্তিতে ফিক্স করেছি, আর সব ডিটেলস হয়তো বা যাওয়া সম্ভব না, কারণ অনেক কিছু আছে কিছুটা কনফিডেন্সিয়াল ডেটা, যেমন মানে ক্র্যাশের ব্যাপার আছে বিভিন্ন অন্যান্য সমস্যা আছে। তবে খুব যে বেগ পেতে হয় একটা রিয়েল প্রবলেম যেটা কাস্টমার পেইনের মধ্যে আছে সেটাকে অ্যাকসেপ্ট করাতে যে খুব প্রবলেম বেগ পেতে হয় তা না আর কি।
আচ্ছা, আর তার মানে একটা তো জিনিস আসলে মোটামুটি আইডেন্টিফাইড যে বেশ কমিউনিকেটিভ আসলে প্রসেসগুলো, অর্থাৎ কোনো একটা প্রবলেম হলে সেই প্রবলেমটা আরেকটা টিমের সাথে যে শেয়ারিং এর ব্যাপারটা আছে বা কনসার্নটা আসলে শেয়ার করা যে আমার মনে হচ্ছে এই কারণে এটা একটা প্রবলেম, বা আপনি বলছেন যে এটা প্রবলেম না হয়তো এই কারণে বা আমরা বাইপাস করতে পারি, তার মানে হিউম্যান টু হিউম্যানের মধ্যে অনেক বেশি কমিউনিকেটিভ প্রসেস আসলে। এবং দুই নম্বর হচ্ছে যে আপনারা তার মানে লক করেন, আপনাদের যে ডিসকাশন গুলো হয় আপনাদের যে কনভারসেশন গুলো হয় সবগুলোকে আপনারা লক করেন, তো এগুলোর জন্য কি কোনো স্ট্যান্ডার্ড এখানে আপনারা প্রসেস ফলো করেন কিনা, যেমন আমরা হয়তো বাংলাদেশে অনেকে মিটিং মিনিটস লিখে ফলো করার চেষ্টা করি, এরকম স্ট্যান্ডার্ড প্রসেস আছে কিনা যে আপনারা ডিসকাশন গুলো লক করে রাখেন?
ফার্স্ট অফ অল সব কনভারসেশন যে লক করা হয় তা না, কনভারসেশন যেগুলো ফেস টু ফেস সেগুলো সবকিছু জটডাউন করা হয় না। মিটিং এর যেই মিনিটসটা মানে এই যে ওয়ার মিটিং এর কথা বললাম সেই প্রমেটটা, এটা প্রোগ্রাম ম্যানেজার যারা আছে ওদের কাজ হচ্ছে ওরা এটাকে একটা জিস্ট ওই বাগের মধ্যে অ্যাটাচ করে দেয়। তবে লক করার ক্ষেত্রে একটা জিনিস উল্লেখযোগ্য হচ্ছে আমাদের যে মাইক্রোসফট বাগ ডেটাবেসটা আছে ইন্টারনালি, প্রোডাক্ট স্টুডিও বলে একটা প্রোডাক্ট ইউজ করি আমরা নিজেদের প্রোডাক্ট, তো ওইটা খুব এমনিতে স্ট্রং, অনেক কিছু আছে ওটার ভিতরে। একটা জিনিস আছে হচ্ছে যে ওইটার একটা রিড অনলি পেইন আছে, রিড অনলি বলতে ওইটা শুধু আপডেট করা যায় মানে অ্যাড করা যায়, অ্যাপেন্ড অনলি বলা ভালো, কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি কিছু মোছা যায় না। তো ওইটার মধ্যে ওই লকগুলোর অ্যাড করা হয় সাধারণত একটা ডিসকাশনে, যে সারমর মধ্যে যেটা দাঁড়ালো কনক্লুশনটা উইদিন ডিসকাশনে যে ওকে এই বাগটা অ্যাপ্রুভ করা হলো বিকজ কাস্টমার এতগুলো কাস্টমার এইভাবে পেইনের মধ্যে আছে, এটা ডেভেলপার বলতে যাচ্ছে যে খুব বেশি রিস্কি না ইত্যাদি, এই যে কনক্লুশনটা ওইটা সাধারণত ওখানে অ্যাড করা হয়।
আচ্ছা, আমরা যে মানে ব্লগে আসলে যেরকম করে দেখি যে একটা ডিসকাশন আসলে স্টেপ বাই স্টেপ মানে পড়ে আইডেন্টিফাই করা যায় যে আসলে প্রবলেমটার রুট কি ছিল, এরপর কে কি কমেন্ট করছে। তো এই টাইপের আপনারা অ্যাপেন্ড করে করতে থাকেন আপনার এই প্রোডাক্ট স্টুডিওতে?
যে কোনো একটা প্রোডাক্টের যে প্রোডাক্ট স্টুডিওতে এন্ট্রিটা, প্রোডাক্ট স্টুডিও হচ্ছে একটা বাগের ডেটাবেস বেসিক্যালি, আর কিছু না। তো ওই বাগটাকে ঘাটলে বাগের এই যে পেইনটা যেটা এই অ্যাপেন্ড অনলি, এটা ধরে পড়তে শুরু করলে একটা বাগের হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানা যায়। বিভিন্ন সময় বিভিন্ন জন মন্তব্য করছে, একজন বলেছে আচ্ছা আমি প্রবলেমের সলিউশনটা পেয়েছি, তার হয়তো দুদিন পরে সে মন্তব্য করছে সরি ওই ওই সলিউশনটা আসলে সলিউশন না, তারপর সে আসলে সলিউশনটা পেলো। এই যে এটা একটা টাইম লাইনের মধ্যে থাকে, তো ওই ওই জায়গা থেকে পুরো হিস্ট্রিটা পাওয়া যায়।
আচ্ছা, আর এরকম মানে ঘটনা কিরকম মানে ফ্রিকোয়েন্টলি ঘটে কি না, তো যে একটা বাগ দুই মাস বা তিন মাস পরে হয়তো আবার মানে ফিরে এসেছে, আসলে রিপিটেটিভ, আসলে মানে বাগগুলো আবার দেখা গেল যে নতুন করে পাওয়া যাচ্ছে, হয়তো ইমিডিয়েট একটা ফিক্সের কারণেই হয়তো বা বা অন্য কোনো একটা কারণে, বা হয়তো আগেরবার যে সলিউশনটা দেওয়া হয়েছিল পরে টেস্টিংটা ঠিক মতো হয়নি, যার জন্য হয়তো বা আবার ফিরে এসেছে বাগটা যেটা আমরা বলি।
এটা হয় মানে সংখ্যায় কম কিন্তু হয়, মানে মাঝে মাঝে হয় যে হয়তো বা যে ফিক্স আমি করে দিলাম ওইটা ওইটা বাগটাকে আসলে অ্যাড্রেস করেনি, কাস্টমার টেপ এলো যে কাস্টমার টেস্ট করতে গিয়ে বললো যে, অথবা বললো যে ঠিক আছে এটা উইন্ডোজ এক্সপিতে আমার কাজ করছে কিন্তু ভিস্টাতে কাজ করছে না বাগ ফিক্সটা, এরকম হয় অনেক সময়।
তো এই বাগের রিপোর্টেবিলিটি ব্যাপারটাকে আপনার প্রোগ্রাম ম্যানেজমেন্ট টিম কিভাবে দেখে, মানে ম্যানেজমেন্ট কিভাবে দেখে আসলে
বাগের একবার ফিক্স করার পরে যদি আবার, এটা এক কথা বলা যেতে পারে হ্যাঁ এটা সবসময় হওয়া তো ভালো না, কিন্তু এটা খুব খুব সূক্ষ্মভাবে দেখা হয় না, মানে গোনা হয় না যে আচ্ছা মানে প্রতিটা ডেভেলপারের ক্ষেত্রে কার কতবার এটা হচ্ছে, ওইটা দেখার প্রয়োজন হয় না আসলে। তো কিন্তু এমন যদি হয় যে একজন ডেভেলপার সবসময় এরকম হয় তাহলে তো ওটা নিশ্চয়ই মানে খারাপভাবে দেখা হবে, কিন্তু প্র্যাকটিক্যালি ওরকম মানে বা কম্পেয়ার করার প্রয়োজন হয় না যে কোন ডেভেলপারের কতগুলো বাগ ফেরত আসলো।
আচ্ছা, আর যে ম্যাথোলজি গুলোর কথা আসলো, আসলে যে মানে কারেন্টলি তো অ্যাজাইল ম্যাথোলজি বা অ্যাজাইল ডেভেলপমেন্ট এই প্র্যাকটিসেস গুলো আসলে খুব জনপ্রিয়, তো এটার সাথে আসলে আপনার যে টিমের ইনকর্পোরেশন কতটুকু আসলে, বা আপনারা কতটুকু এরকম প্র্যাকটিসেস গুলো ফলো করেন আসলে
এই ব্যাপারে? আমাদের যে ইমিডিয়েট ডেভেলপমেন্ট টিমটা, আমরা যারা এই উইন্ডোজ সার্ভিসেবিলিটি ডেভেলপমেন্ট টিম বলি আর কি, আমাদের মধ্যে অ্যাজাইল একদম নাই এই মুহূর্তে। অ্যাজাইল যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এটা চিন্তা ভাবনার বিষয় আছে, অনেক হয়তো চিন্তা করছে কেউ কেউ যে কিভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়। এই মুহূর্তে অ্যাজাইল বা অ্যাজাইলের যে ইয়ে মেথডগুলো আছে স্ক্রাম, সেগুলো আমরা আশেপাশে অন্যান্য টিমে ইউজারদের দেখি, আমাদের মধ্যে এই মুহূর্তে প্রচলিত না। মানে আমাদের কাজের যেহেতু ধারাটাই ওরকম অনেকটা, যে আমরা যেভাবে কাজ করি যে প্রতিদিন হয়তো বা একটা বাগ ডেটাবেসটা খুলে আমার টিমের কয়টা বাগ আছে দেখে ওখান থেকে আমি একটা সিলেক্ট করে নিই, তারপর ওটার উপর কাজ করা শুরু করি। বেশিরভাগ ইন্ডিভিজুয়ালি কাজ করি, টিম ওয়ার্কের তুলনায় ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশনটাই বেশি। কিন্তু আমাদের বিল্ড টিম, ফর এক্সাম্পল আমাদের এই উইন্ডোজ সার্ভিসেবিলিটি যে যারা বিল্ড টিম, ওরা দেখলাম আমরা গেলে সকালে হয়তো সাড়ে দশটায় গেলে দেখি সবাই স্ট্যান্ড আপ মিটিং করছে, স্ক্রামের যে মিটিংটা ওরা ওটা ফলো করছে। তো মাইক্রোসফটে, মাইক্রোসফট প্রথমত একটা বিশাল প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মেথোডলজি ফলো করে, এবং একজনের পক্ষে সবগুলো সম্পর্কে মন্তব্য করা সম্ভব না, সবগুলো সম্পর্কে অ্যাওয়ার থাকা সম্ভব না, বাট বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অ্যাজাইলের যে মেথোডলজিগুলো আছে, এছাড়াও কাটিংয়ে যা আরও যে কনসেপ্টগুলো আছে ওগুলো ব্যবহার করা হয়।
আচ্ছা, আর এমনি মাইক্রোসফটে আপনাদের আপনার টিম সম্পর্কে যদি, বা আপনি যে টিমে কাজ করেন সেই সম্পর্কে যদি জানতে চাই, যে এখানে টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল যে স্কিলগুলোর কথা আছে এগুলো মানে এগুলো বাড়ানোর জন্য কি কোনো প্রসেস আসলে আছে কিনা, যে আপনি আপনার টিমমেট বা আপনার নিজেরই হয়তো বা কোনো একটা পার্টিকুলার টেকনিক্যাল স্কিল যে আপনি এনহ্যান্স করবেন বা বাড়াবেন, এটার জন্য কি মাইক্রোসফট কোনো ডিফাইন্ড প্রসেস?
হ্যাঁ, মাইক্রোসফট আসলে ওভার টাইম যেটা গ্রো করেছে, মাইক্রোসফটের একটা একটা ডেডিকেটেড উইং আছে এবং অর্গানাইজেশন বলা যেতে পারে, MSTE বলি, নাম রিসেন্ট ইয়ার্সে কিছু চেঞ্জ হতে পারে, মাইক্রোসফট টেকনিক্যাল এডুকেশন। ওদের কাজ একটাই, সেটা হচ্ছে রেগুলার ট্রেনিং সেশন হোল্ড করা। এই ট্রেনিং সেশনগুলো ওরা করতে থাকে এবং একটা সাইটে গেলে দেখা যায় তাদের আগামীতে কী কী ট্রেনিং সেশন আছে। আমরা যেটা করি, আমরা কিছু ট্রেনিং আছে অপশনাল, কিছু ট্রেনিং আছে ম্যান্ডেটরি। সিকিউরিটি ট্রেনিংগুলো প্রতি বছর প্রত্যেকের একটা মিনিমাম আওয়ার আছে, নাম্বার অফ আওয়ার্স সিকিউরিটি ট্রেনিং ফুলফিল করা ম্যান্ডেটরি। তো ম্যান্ডেটরি ট্রেনিং এর জন্য হোক, অপশনাল ট্রেনিং এর জন্য হোক, আমরা অ্যাজ এন এমপ্লয়ি আমরা যেটা করি যে ওদের সাইটে গিয়ে দেখি আমি কোন ট্রেনিংটা নিতে চাই এবং ওই ট্রেনিং আমি রেজিস্টার করে ফেলি। তো ওদের ট্রেনিং হচ্ছে রেগুলার সেশন হচ্ছে, যদি সিট ওপেন পাই আমি যে ওদের বিল্ডিংয়ে যে ট্রেনিং অ্যাটেন্ড করে আসতে পারি। এরকম ট্রেনিং আছে হচ্ছে ইন পার্সন, যেটা ডিসক্রাইব করলাম, এছাড়া অনলাইন ট্রেনিং আছে যেগুলো রেকর্ডেড সেশন, প্রি রেকর্ডেড ট্রেনিং সেশনগুলো, ওগুলো আছে, কতগুলো আছে ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং ওরা রেখেছে ওদের সাইটে। তো ট্রেনিং এর দিক থেকে মাইক্রোসফটের প্রচুর অপরচুনিটিস আর কি।
আচ্ছা, আর আপনার এই যে হচ্ছে 1998 থেকে 2007, তার মানে আসলে 9 বছরের যে একটা কেরিয়ার পাথ আসলে আমরা বলতে পারি যে একটা বিশাল কেরিয়ার পাথ তৈরি হয়েছে। তো এই কেরিয়ার পথে আপনার সামনের দিকে ফোকাস আসলে কি, মানে কিসের প্রতি আপনি রাখতে চান? যে আপনি অলরেডি ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এবং one of the biggest হাই প্রোফাইল কোম্পানিতে কাজ করছেন, তো আপনার ফোকাস আসলে কোন দিকে? মানে এখন আপনি কোন দিকে আরো নিজের এক্সপার্টিজ জানেন না বাড়াতে চান?
সত্যি কথা বলতে কি, একদিকে আছে শখ বা প্যাশন, একদিকে আছে হয়তো বা ক্যারিয়ার এর চিন্তা। তো প্যাশনের দিক থেকে আমি এখনো কোডিং এবং কোড ডিজাইনের ক্ষেত্রে যথেষ্ট প্যাশনেট অনুভব করি নিজেকে। তো ভবিষ্যতে হয়তো বা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজারের দিকে বা ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিজেকে তৈরি করার ইচ্ছা আছে আর কি। ডেভেলপমেন্ট ম্যানেজার বলতে বোঝাচ্ছি কোডের ডিজাইন থেকে শুরু করে, মানে যে কোনো একটা প্রোডাক্টের ইমপ্লিমেন্টেশন ডিজাইন থেকে শুরু করে ডেভেলপার থেকে ম্যানেজ করা পুরো স্পেকট্রামটাই আর কি।
আচ্ছা, আর ভাইয়া ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যে ডিজাইন টুলগুলো আপনি ইউজ করেন, অবশ্যই ডিজাইন মডেলগুলো করার জন্য বা অ্যানালিসিস মডেল, আমি জানি না আপনারা কি টাইপের কি টাইপে কাজ করেন, তো এই ব্যাপারে আসলে আমি জাস্ট জানতে চাই আমরা আসলে যে আপনারা যখন ধরে নিলাম যে কোনো একটা বাগ ফিক্স করার জন্যই আপনি হয়তো ডিজাইন ইস্যুস নিয়ে আলোচনা করে আপনারা সেই ডিজাইন ডকুমেন্ট তৈরি করছেন বা ডিজাইন যে প্রসিডিউরের মাধ্যমে ফিক্সটা করবেন, সেটা সম্পর্কে আসলে একটু জানতে চাই। আমরা ডিজাইনটার প্রতি একটু ফোকাস হতে আছি আসলে।
আসলে এখন যেই পর্যায়ে কাজ করছি, প্রতিটা বাগের ডিজাইনের ক্ষেত্রে মানে খুব ভ্যারি করে ডিজাইনের রিকোয়ারমেন্ট কতটুকু। কখনো কখনো যেমন বললাম ডিজাইন চেঞ্জ রিকোয়েস্ট পর্যায়ে আসে বাগ, সেগুলোর ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে প্রচুর চিন্তা করতে হয়। এবং এই পার্টিকুলার কাজে অবশ্য এই উইন্ডোজ সার্ভিসিবিলিটিতে বেশিরভাগ সময় যায় হচ্ছে যেই এক্সিস্টিং কোডটা আছে, যে এক্সিস্টিং ডিজাইনটা আছে ওটাকে বুঝে নিয়ে ওটার পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে, ভেতরে ঢুকতে, ডিবাগ করে কোড পড়ে। তো অন্যদিকে এভরিডে খুব সহজ কিছু বাগ আসে যেখানে ডিজাইনের খুব একটা চিন্তা করতে হয় না, মানে দেখতেই পাচ্ছি কেন সমস্যাটা হচ্ছে, হয়তো বা ছোট একটা ফিক্স পয়েন্ট ফিক্স করলে হয়ে যাচ্ছে। তো দু রকমের বাগই আছে এবং ওয়াইড ওয়াইড স্পেকট্রামের মধ্যে আর কি বিস্তৃত বাগগুলো। তো আর ডিজাইন টুলের ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু ইউজ করি না এখানে। মাঝে মাঝে এটা একটা ইন্ডিভিজুয়াল শখের উপর ডিপেন্ড করে, কিছু ডেভেলপার আছে যারা UML পছন্দ করে, UML বেস কিছু টুল ইউজ করে, তেমন কিছু না হয়তো বা ভিজিও ইউজ করছি UML বানাতে। তবে আমাদের ডিপার্টমেন্টে ওটা খুব কমন না জিনিসটা যে UML বেস ডিজাইনটা তৈরি করা। আমাদের যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে হয় সেটা হচ্ছে যে যারা ওই কোডটার ওনার আমরা বলি, যেমন আমি শেল টিমে আছি, শেল হচ্ছে উইন্ডোজের যে সামনে গ্রাফিক্যাল ইন্টারফেসটা প্লাস আর অনেক ইউটিলিটিগুলো, তো শেল টিম একটা বড় অংশ ওন করে উইন্ডোজের। এই শেল টিমের যারা উইন্ডোজ 7 যারা কাজ করছে তারা কোডটাকে ওন করে বলি আমরা। তো ওদের ডিজাইনারদের সাথে আমাদের কিছু ইন্টারাকশন করতে হয় যে আমি যদি একটা চেঞ্জ করতে চাই আমি ওকে বলি যে আমি এইরকম চেঞ্জ করতে চাই, তুমি কি মনে করো? তো যে ওনার তার একটা দায়িত্ব থাকে সাইন অফ করার ক্ষেত্রে যে ঠিক আছে এই চেঞ্জটা করা যাবে। তো তখন কিছু হয়তো বা ডিজাইন লেভেলে কমিউনিকেশনের প্রয়োজন হয়, সাধারণত সেটা আমরা ইমেলে চেষ্টা করি সারতে যদি প্রয়োজন হয় কিছু হয়তো বা আকাশকির মধ্যে যাই, আর সাধারণত ওরকম মডেলিং বা ওই ধরনের কিছু করতে হয় না।
আচ্ছা, তো একটা তথ্য আসলে আমরা মানে বুঝতে পারলাম যে যেহেতু আপনি আসলে কোনো হট ফিক্স করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় যে উইন্ডোজের অরিজিনাল যে প্রোডাক্টার ডিজাইনার ছিল তার সাথে হয়তো আপনাদের কমিউনিকেশন দরকার হয়ে পড়ে। আপনি বললেন সেটা যে মাঝে মধ্যে হয়তো আপনাকে করতে হয়, তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা কতটুকু কনভিনিয়েন্ট? কারণটা হচ্ছে যে তার কাছে তো আসলে অনেক ডিটেলস লেভেল পর্যন্ত সে হয়তো প্রোডাক্টকে জানে, বা এখন আপনারা যারা সার্ভিসেবিলিটি টিমের ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছেন, মানে তাদের কি প্রোডাক্টের এরকম ডেপথ লেভেলে মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে?
আসলে প্রথমে আপনি যেটা বললেন যে ওটা শুনলে ওরকম মনে হয় যে যে প্রোডাক্টের প্রোডাক্ট টিমের যে ওনার প্রোডাক্ট গ্রুপ বলি আমরা PG আর আমরা হলাম SE সার্ভিসেবিলিটি, তো তার আইডিয়ালি তার অনেক জানার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে মাইক্রোসফট এত বড় একটা কোম্পানি যে কোডটা লিখেছে তাকে আর খুঁজে পাওয়া যায় না ওই কোম্পানিতে ওই সেম পজিশনে। হয়তো বা উইন্ডোজ ভিস্টার ইউজের সাথে সাথে অনেক লোকই অর্গানাইজেশন চেঞ্জ করে, ভিস্টার লোক গিয়েছে অফিসে লোক এসেছে, ভিস্টাতে বিভিন্ন রকম ওনারশিপ ট্রান্সফার হয়। তো এই জন্য আমি ওনার বললাম আর কি প্রোডাক্টের, ওই কোডের প্রতিটা কোড ফাইলের বা কোডের অংশের একটা ওনার নির্ধারণ করা হয়। নট নেসেসারি সে জানে ওই কোডটা সম্পর্কে অতটা, সে হচ্ছে রেসপন্সিবিলিটি বেয়ার করে ওই কোডের। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সার্ভিসিবিলিটিতে অনেকদিন যাবত আছে এবং একটা এরিয়া নিয়ে কাজ করছে, তারা প্রোডাক্ট গ্রুপের ওনার থেকে বেশি জানতে পারে একটা কোড সম্পর্কে। প্রোডাক্ট গ্রুপের ওনার অনেক সময় ওর কাছে এক্সপ্লেনেশন চাইতে পারে যে কেন এই চেঞ্জটা কাজ করবে, তখন সার্ভিসিবিলিটি থেকে বোঝানো হয়। তো নর্মালি প্রোডাক্ট গ্রুপের যে ওনাররা আছে তাদের অনেক জানার কথা থাকলেও সাধারণত দেখা যায় আর্কিটেক্ট লেভেলে কিছু লোকজন থাকে যারা হয়তোবা আজকে 10-15 বছর যাবৎ ওই টিমেই কাজ করছে, তারাই টিম প্রোডাক্ট সম্পর্কে অতটুকু ডেপথের নলেজ রাখে। অন্য যারা ওনার তারা দেখা যাচ্ছে হয়তোবা 2 বছর আগে জয়েন করছে টিমে, তো 2 বছর যাবৎ সে ওই কোডটা অন করে, জীবনে ওই কোডে কোনো চেঞ্জই করতে হয়নি এই 2 বছরের জীবনে। তো তারা যে খুব ডেপথের নলেজ রাখে তা না, কিন্তু তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে ওটাকে বুঝে সাইন অফ করা যে ঠিক আছে আমি রাজি হলাম এই চেঞ্জটা করতে। আর আরেকটা কারণ এটা ইম্পর্টেন্ট যে তাদের সাইন অফ করাটা, সেটা হচ্ছে যে আমি যদি একটা চেঞ্জ করি উইডাস ডিস্টার কোডে 7 যেটা পরে আসছে ওখানে যদি চেঞ্জটা রিফ্লেক্ট করা না হয়। আরেকটা কথা যেটা বলছিলাম,
হ্যালো,
আচ্ছা এখন ঠিক আছে, আচ্ছা কোথা থেকে কন্টিনিউ করবো তাহলে?
পিজি মানে ওই,
আচ্ছা আরেকটা যে কারণে ওদের সাইন আপটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যদি ভিস্টাতে একটা চেঞ্জ করি উইন্ডোজ ভিস্টাতে, কিন্তু সেই চেঞ্জটা যদি করেসপন্ডিংলি নেক্সট ভার্সন অফ উইন্ডোজে করা না হয় উইন্ডোজ 7 যেটাতে ওই প্রোডাক্ট গ্রুপের ডেভেলপার কাজ করছে, তাহলে একটা ইউজারকে ফিক্স দেওয়ার পরে ইউজার দেখবে যে আবার উইন্ডোজ 7 ইনস্টল করার পরে ওই ফিক্সটা আবার রিভার্টেড হয়ে গেছে, তাই না? ওই চেঞ্জটা নাই। তো এইটা যেন না হয় সেজন্য তারও অ্যাওয়্যার হতে হয়, একটা বাগ ফিক্স হলে তারও এটা করেসপন্ডিংলি ওখানে করতে হবে, আর যদি একটা ডিজাইন চেঞ্জ হয়ে থাকে তাহলে তার করতে হবে করেসপন্ডিংলি। ওই কারণে তার সাইন আপ করাটা খুব ইম্পর্টেন্ট আর কি।
আচ্ছা, তার মানে আমরা আসলে দেখলাম যে মোটামুটি ডকুমেন্টেড একটা প্রসেস আসলে, যে আমরা যদি আসলে কোনো একটা প্রবলেমের রুট কজ খুঁজে বের করতে চাই এবং জানতে চাই যে বেসিক্যালি প্রবলেমটা ফিক্স করার জন্য কার কার কনসার্ন নিতে হবে, তো সেটাও মনে হয় একটা প্রসেস ওরিয়েন্টেড আসলে,
প্রসেসটা পুরোপুরি এস্টাবলিশড।
আমাদের আসলে ভাইয়া মানে সফটওয়্যার ফার্মগুলোতে এখন যে প্রবলেমটা আসলে প্রায় আইডেন্টিফাইড হয় যে অনেকটা প্রসেসের বাইরে আসলে, হয়তোবা দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে কোডিং পর্যন্ত বেশ কিছু ডকুমেন্টেশন ফলো করা হয় বা প্রসেস ফলো করা হয়, কিন্তু দেখা যায় হয়তো টেস্টিং ফেজ পর্যন্ত আস্তে আস্তে ওই ডকুমেন্টগুলোর মানে গ্রহণযোগ্যতা হয়তো ওইরকম পরিমাণ থাকে না। যেমন হয়তো খুব বড় একটা সমস্যা আমরা আমাদের কাজ করতে গিয়ে হয়তো পাই যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টের মধ্যে হয়তো বা খুব ওয়েল ডকুমেন্টেড না, এবং যার কারণে হচ্ছে যে ডেভেলপাররা হয়তো ডেভেলপমেন্ট এক ধরনের করছে এবং হয়তো টেস্টিং টিমের হয়তো এক্সপেকটেশনটা একটু ডিফারেন্ট টাইপের। তো মাইক্রোসফটের ক্ষেত্রে ডেফিনেটলি প্রবলেমটা আসলে হয়তো হয় না, কারণটা হচ্ছে যে সোর্সটা হয়তো প্রথমেই হয়তো আপনার রিকোয়ারমেন্টের ব্যাপারগুলোকে অনেক ফাইনালাইজ করে ফেলেন, যে আপনি বলেন যে সাইন আপ করে ফেলেন, তার মানে ডকুমেন্টেড থাকে। যে আমরা যদি খুঁজতে চাই যে আসলে অ্যাকচুয়াল সিনারিওটা কি, তাহলে হয়তো আমরা সেই ডকুমেন্টেশন বা ব্লগের মধ্যে রাইটিংস দেখেই হয়তো ফাইন্ডিংস করে ফেলতে পারবো। তো আমার কাছে আপনার কাছ থেকে এটাই জানার উদ্দেশ্য ছিল যে আসলে দ্য প্রসেসটাকে ফলো করে মাইক্রোসফট কত বেসিক্যালি প্রবলেমগুলোকে মিটিগেট করছে, যে হাফ অফ প্রবলেম বা একটা প্রবলেম অনেক বড় হতে পারতো সেটাকে অনেক ছোট করে ফেলা হয়েছে, হয়তো বা অনেকটা প্রসেসের মধ্যে ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে এই জন্য। আপনার যদি কোনো কমেন্টস থাকে ভাই,
এই ব্যাপারে এক জিনিস মনে পড়ছে আমার, যে মানে এটা ট্রু যে মাইক্রোসফটের অনেক প্রসেস আছে, আবার এটাও ট্রু যে অনেক কিছু আছে মাইক্রোসফটের বাইরে থেকে হয়তো বা আমরা মনে করি অনেক অর্গানাইজ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রসেসটা ইভলভ করছে। তো সমস্যাই প্রসেসটা জন্ম দেয় আসলে, আর এটা বলার অপেক্ষা রাখে না যে প্রসেসটা বিভিন্ন প্রসেস ইমপ্লিমেন্ট করার কারণে কি পরিমাণ সমস্যা মাইক্রোসফট এড়াচ্ছে। তবে এরকম নজিরও আছে যেখানে আর কি আমরা হয়তো বা একসময় রিয়েলাইজ করলাম যে যতটুকু প্রয়োজন তার তুলনায় প্রসেস একটু বেশি হয়ে গেছে, প্রসেসের পিছনে টাইম বেশি ব্যয় করে ফেলছে আমরা ডেভেলপাররা। হয়তো আমরা একটা বললাম, একটা কথা তুললাম যে প্রসেস কিছু রিডাকশন করা দরকার এবং পরবর্তী রিডাকশন করা হলো। তো সব রকমই আছে, এটা একটা কোম্পানি আসলে ম্যাচুরিটির সাথে রিলেটেড, যে যে সমস্যাগুলো তারা ফেস করে, ফেস করার পরে তারা ওটার সলিউশন করতে পারে প্রসেস বিভিন্ন প্রসেস নিয়ে এসে বা প্রসেস ডিফাইন করে। আর আমরা যে ডিপার্টমেন্টে আছি উইন্ডোজ সার্ভিসিবিলিটি, এখানে প্রসেস ফলো করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওই কারণে যে একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সবসময় কল্পনা করা সম্ভব না যে কি পরিমাণ ছোট চেঞ্জের মাধ্যমে বা কি পরিমাণ একটা ছোট ডিসিশনের মাধ্যমে কত বড় একটা ইম্প্যাক্ট সে সৃষ্টি করতে পারে কাস্টমারদের জন্য। সুতরাং এইসব কারণে প্রসেসটা এত রিগোরাস ডেভেলপ করেছে এখানে।
আচ্ছা ভাই, আপনাদের টেস্টিং টিমটা কিরকম, মানে কতজন মানুষ আসলে থাকে, মানে আছে আসলে, এটা আমরা একটু জানতে চাচ্ছি আইডিয়া করার জন্য।
আমি যেহেতু পাওয়ার পয়েন্ট এস্টিমেট ছিলাম এর আগে, ওদের সম্পর্কে মন্তব্য করলে বোধহয় বেশি ভালো মন্তব্য করতে পারবো। তো পাওয়ার পয়েন্টের সবসময়কার আইডিয়া হচ্ছে যে যতজন ডেভেলপার থাকবে ততজন টেস্টার থাকবে, 100% একটা রেশিও মেনটেন করা হয়। তো আমাদের টেস্টিং ছিল হচ্ছে 36 জনের পাওয়ার পয়েন্টে, এবং তার মধ্যে আমরা দুজন ছিলাম ডেডিকেটেডলি এসডিইটি বলতাম তখন, শুধু এই এই সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ারিং টেস্ট ছিল এক ধরনের মানে টেস্টিং মেম্বার, বাকিরা ছিল হচ্ছে এসটিই সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। এখন অবশ্য মাইক্রোসফটে সব টেস্ট ইঞ্জিনিয়ারদেরকে রিনেম করে এসডিইটি বলা হয় এবং চেষ্টা করা হয় কাজগুলো যেন তারা সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ার ইন টেস্টের মতো কাজই করে। তো তবে টেস্টিমের সাইজ হিসেবে হচ্ছে 36 জনের টিম ছিল সেটা। আর এই 36 জনের টিমটাকে ভাগ করা হতো 4-5 জনের মতো করে প্রতিটা টেস্ট লিডার আন্ডারে, এবং এরকম 5-6 জন টেস্ট লিড রিপোর্ট করতে একজন টেস্ট ম্যানেজারের কাছে। পুরো পাওয়ার পয়েন্ট অ্যাকচুয়ালি একজন টেস্ট ম্যানেজার ছিল, একজন ডেভ ম্যানেজার, একজন গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার, এই হচ্ছে তিনটা অর্গানাইজেশনের মতো। এরা সবাই মিলে রিপোর্ট করে একজনের কাছে যে পাওয়ার পয়েন্টের সবচেয়ে উপরে আছে। তো এই যে 4-5 জনের করে টেস্টের যে একটা করে টিম, এই টিমটা ওন করতে একটা করে ফিচারের মতো, বা একজন টেস্টার একটা ফিচার অ্যাকচুয়ালি ওন করে, বা একটা একটা ফিচার সেট ওন করে একটা টিম, টেস্ট টিম। যেমন ফাইল প্রিন্ট করা, সেভ করা, ওপেন করা, ফর এক্সাম্পল, এগুলো হয়তো বা একটা টিম ওন করবে, টেস্টিংয়ের যে যে মেট্রিক্সের সাইজ কত বড় তার উপর ডিপেন্ড করে। তো এইভাবে জিনিসটা অনেকটা অর্গানাইজড। আমি কি আরো,
হ্যাঁ আপনি যদি আমরা ডিটেলস তাদের জন্য ভাগ ভাগ করা ছিল আসলে, তো তারা টেস্টিং এর জন্য মানে টেস্টিং করতেই হবে, কোন টেস্ট কেস প্ল্যান লিখতো কিংবা হচ্ছে আপনার কোন টুল ইউজ করতো কিংবা অটোমেটিক স্যুট তৈরি করে রেখেছিল, মানে
মাইক্রোসফটের উদ্দেশ্য যেটা সেটা হলো যে টেস্টিং শুড বি অটোমেটেড যতটুকু সম্ভব। তো আগেও অটোমেটিক টেস্ট ছিল একটা পর্যায়ে পর্যন্ত, একটা ইন্টারনাল টুল ইউজ করা হতো ভিজুয়াল টেস্ট গুলোকে অটোমেট করার জন্য। পাওয়ারপয়েন্টের মতো একটা প্রোডাক্টে তো আপনারা জানেন নিশ্চয়ই যে অবজেক্ট যে ইয়েটা আছে, অবজেক্ট মডেল আছে, প্রোগ্রামেবিলিটি একটা ফিচার আছে পাওয়ারপয়েন্টে, ওটার মাধ্যমে কিছুটা অটোমেট করা যায় যে বিভিন্ন ফাইল ওপেন, ফাইল সেভ, এগুলোকে স্ক্রিপ্টাইজ করা যায়। তো কিছু অটোমেশন ছিল, কিন্তু এখন যেটা চেষ্টা করা হচ্ছে যে হোল প্রোডাক্টের বেশিরভাগ টেস্টিং যেন অটোমেটেড হয়। তো এসডিইটি নাম করার কারণ হচ্ছে এটা যে এসডিইটি তে কাজ হচ্ছে এই অটোমেশন টুলগুলো তৈরি করা, এবং অটোমেশনের যত ইনফ্রাস্ট্রাকচার লাগে সেগুলো তৈরি করা এবং অটোমেশনগুলো লেখা। আর এসটিই বলে যে কনসেপ্টটা মাইক্রোসফট এখনো খুব ছোট আকারে রয়ে গেছে, তাদের কাজ হবে টেস্টগুলোকে এক্সিকিউট করা, এবং কোনো একটা প্রবলেম কোনো কারণে যদি টেস্ট ব্রোকেন হয় তাহলে তারা খুঁজে বের করবে যে কেন ব্রোকেন হচ্ছে। এসটিইর কাজটা মাইক্রোসফট ক্রমে ক্রমে আউটসোর্সিং করে দিচ্ছে, যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইরের কোম্পানিগুলো এই কাজগুলো করছে, এক্সিকিউশন করছে। তো অটোমেশন কি দিয়ে করা হয়, বিভিন্ন সময় মাইক্রোসফটে অটোমেশনের যেই হার্নেসগুলো, টেস্টিং এর যে টুলগুলো যেটা দিয়ে অটোমেশন করা হয়, এটা ডেভেলপ করেছে, ইভলভ করেছে। আমি যখন মাইক্রোসফটে ঢুকেছি তখন মাইক্রোসফট অফিস, পুরো মাইক্রোসফট অফিস একটা টুল ইউজ করতো, বেশ প্রিমিটিভ ছিল টুলটা, টেস্ট উইজার্ড নামে। তো ওইটাতে মাউস দিয়ে ক্লিক করে করে প্রোগ্রামিং করতে হতো যে কিভাবে টেস্টিংটা হবে। পরবর্তীতে আমি অফিস ছেড়ে চলে আসার আগে দিয়ে দেখলাম যে মোটিভ নামে একটা মাইক্রোসফট অফিস টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার যাতে একটা নাম দিয়ে নতুন একটা অবজেক্ট মডেল দিয়ে সি শার্প বেস একটা টুল চলে আসলো, এখন সম্ভবত সেটারই একটা ইভলভ ভার্সন ওরা ইউজ করছে, ওটা আরও অনেক স্মার্টার, সি শার্পে তারা তাদের টেস্টগুলো লিখে থাকে। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি মাইক্রোসফট টেস্ট ট্রেন্ড থাকে সেটা হচ্ছে তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব মোর অ্যান্ড মোর টেস্ট যেন অটোমেটেড ওয়েতে হয়, সেটা করার চেষ্টা করছে আর কি।
আচ্ছা, তো এর মানে হচ্ছে যে মাইক্রোসফট মোটামুটি অটোমেশন বা টেস্টিং স্যুটটাকে অটোমেট করার অনেক বেশি পক্ষে আসলে। তো আমি আসলে আপনার কাছে মানে আপনার থটসটা কি মনে হয় যে টেস্টিং পুরোপুরি অটোমেশন বা অটোমেটেড করে ফেলা উচিত, বা এটা কতটুকু আসলে একটা রাইট ডিসিশন যে একটা ফার্মের মোটামুটি টেস্ট স্যুটটা হবে পুরোপুরি অটোমেটেড, এবং ম্যানুয়াল টেস্টিং বা এক্সপ্লোরেটরি টেস্টিং এর যে কনসেপ্টগুলো আছে সেগুলোর সাথে মানে কতটুকু আসলে আপনার কাছে মনে হয় যে সামঞ্জস্যতা রয়েছে বা দরকার রয়েছে?
একটা জিনিস হচ্ছে যে টেস্টিং এর তো কোনো শেষ নাই, টেস্ট কখনো করে শেষ করা যায় না। তো আমার মতে হচ্ছে যে যতটুকু সম্ভব অটোমেশন করা করতে চেষ্টা করা উচিত, প্লাস করতে থাকা উচিত। মানে অটোমেশনের যে শেষ আছে তা না, দুরকম টেস্টিং ইম্পর্টেন্ট, কিন্তু যত ম্যানুয়াল টেস্টিংকে অটোমেট করা যায় আমার আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, সেটা করতে চেষ্টা করা উচিত। তার মানে এই না যে আমরা ম্যানুয়াল টেস্টিং বাদ দিয়ে অটোমেটিক টেস্টিং এর উপর ডিপেন্ড করতে পারবো, কারণ ম্যানুয়াল টেস্টিং সবসময় লাগবেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাইক্রোসফট একটা প্র্যাকটিস সবসময় করে, সেটা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট যখন রিলিজ হয়ে যায়, নেক্সট ভার্সনের কাজ শুরু করার আগে টেস্ট ডিপার্টমেন্ট যে কাজটা করে, তারা ব্যস্ত হয়ে পড়ে যতগুলো বাগ তারা এই এর মধ্যে পেয়েছে ম্যানুয়াল টেস্টিং এর মাধ্যমে, সেগুলো যেন আগামীতে অটোমেটিক টেস্টিং এ ধরা পড়ে, সেজন্য নতুন নতুন টেস্ট স্ক্রিপ্ট লেখা শুরু করে। সো এটা এটা শুনে মনে হতে পারে যে ঠিক আছে, তাহলে নেক্সট রিলিজে হয়তো ম্যানুয়াল টেস্টিং কিছু কম করা লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সবাই জানি টেস্টিং তো এন্ডলেস, তাই না? ওইটা ম্যানুয়াল টেস্টিং এর বিকল্প হিসেবে তৈরি হচ্ছে অটোমেটিক টেস্টিং, তা না, কিন্তু অটোমেটিক টেস্টিংটা রিচ হচ্ছে, আরো রিচ হচ্ছে। সো আমি মনে করি দুটা প্রসেসই এন্ডলেস, যতটুকু সম্ভব রিচ করা সম্ভব।
এবং আপনার আপনার কমেন্টস থেকে মোটামুটি একটা জিনিস আইডেন্টিফাই, যে সরি, আপনি বলতে চাচ্ছেন যে আসলে ম্যানুয়াল টেস্টিং হেল্প করার জন্য আসলে অটোমেটিক টেস্টিং করা উচিত, কারণ যদি একটা রিলিজ সাইকেলে আমি দেখি যে আমি 10টা বাগ পেয়েছিলাম ম্যানুয়াল টেস্টিং করে, এবং সেই 10টাকে যদি আমি আমার লাইব্রেরির মধ্যে রেকর্ড করে রাখতে পারি, তাহলে নেক্সট বার ওই 10টা চালানোর জন্য আমার ম্যানুয়াল এফোর্টটা দেওয়ার হয়তো দরকার নেই, আমি হয়তো আরো অন্য অন্য টাইপের বাগ গুলো
অন্যদিকে ব্যয় করা যাবে সময়টা,
রাইট? তো ভাইয়া, আপনার কাছ থেকে আসলে আমরা জানতে চাই যে বাংলাদেশের সফটওয়্যার ফার্মে আপনার এই যে আপনি আসলেন বাংলাদেশে, মাঝে মাঝে আসেন, এই আসার পর আপনি বাংলাদেশের সফটওয়্যার ফার্মগুলোতে কি মানে ঘুরে ফেলে দেখেছেন কিনা, বা কতটুকু জানতে পেরেছেন আসলে আসার পরে কি মনে হয়েছে, বা আপনি যেমন বললেন ইউনিকাতে কাজ করেছিলেন, বা ইউনিকাতে ফিরে গেছেন কিনা বা দেখেছেন কিনা, মানে এরকম কোনো ঘটনা বাংলাদেশে আসার পরে?
না, আসলে স্বীকার করতেই হবে যে যতটুকু যাওয়া উচিত বা বাংলাদেশের সফটওয়্যার ফিল্ড যতটুকু এক্সপ্লোর করা উচিত আমার, ততটুকু করতে পারিনি এখনো। তবে ইচ্ছা আছে যে আমি কিছু কিছু সফটওয়্যার ফার্মে যেতে চাই, এবং আগামীতে মানে চেষ্টা করব কিছু সফটওয়্যার ফার্ম ভিজিট করার। তবে যাদের ফ্রেন্ডদের মাধ্যমে যেটা শুনি বা অনেক সময় কারোর সাথে মিট করলে যেটা শুনি, তাতে আমার খুবই ভালো লাগে যে এখানে অনেক বড় বড় কাজ হচ্ছে, আমার চোখে অনেক বড় বড়, কিন্তু কারণ আমি যখন দেশ ছেড়েছি তখন এত বড় কাজ বা এত সিরিয়াস আকারের সফটওয়্যার ডেভেলপমেন্ট হতো না, সেই সেই তুলনায় অনেক ভালো কাজ হচ্ছে, তবে খুব একটা ফার্ম ভিজিট করা হয়নি।
আচ্ছা, আর ভাইয়া, বাংলাদেশের কতজন আপনার টিমে কি বাংলাদেশের মানে কেউ আছে কিনা, বা মাইক্রোসফট তো অনেক বাংলাদেশে কাজ করে আমরা জানি, বাংলাদেশের অনেক প্রীতিমুখী ওখানে রয়েছে, তো আপনার টিমে এরকম কেউ আছে কিনা?
আমার একদম ইমিডিয়েট টিম না হলে আমাদের বিল টিমে আছে, বাংলাদেশে একটা ছেলে আছে, ও টেক্সাসে পড়াশোনা করেছে, তার আগে খুলনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গিয়েছে, এসএন ফারুক নামে একজন ছেলে আছে, মানে আমার সাথেই বসে বলা যায় আমাদের উইন্ডো সার্ভিসিবিলিটি আন্ডারই ও আছে। আর বাংলাদেশি তো অবশ্যই অনেকে আছে, আমাদের চেনার জানার মধ্যেই আছে প্রায় 60-70 জনের মতো, তো আমরা মাঝে মাঝে গেট টুগেদার করার চেষ্টা করি, হয়তো জন 50-এর মতো চলে আসে সেখানে। আর ওভারঅল ইউএসএতে বিভিন্ন অন্যান্য স্টেটে কিছু আছে বাংলাদেশি, টেক্সাসে, লাস কলিনাস টেক্সাসে, নর্থ ক্যারোলাইনাতে আছে কিছু, ডাকোটা হচ্ছে ফার্গো যেটা ওখানে আছে কিছু, নর্থ ডাকোটাতে মনে হয়। তো পুরো ইউএসএতে জুড়ে বেশ কিছু এমপ্লয়িজ আছে যাদের হয়তো চেহারা চেনা নাই, কিন্তু আমরা মেইলের মাধ্যমে যোগাযোগ হয়।
এবং বাংলাদেশিরা সেখানে অনেক ভালো ভালো করছে,
বাংলাদেশিরা মোটামুটি ভালো করছে, অনেক ভালো করছে, এটা তো রিলেটিভ কথা আসলে, বাংলাদেশিদের যতটুকু ভালো করতে পারা উচিত ছিল সেই তুলনায় আমরা অনেক সংখ্যায় অনেক কম, আমি বলবো যতজন এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল সেই তুলনায় কম, যদিও গত 2-3 বছরের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ডাবল হয়েছে বা ডাবলের বেশি হয়েছে, তারপরেও আমার এক্সপেকটেশন ছিল আরো বেশি, মানে এরই মধ্যে আমাদের উচিত ছিল আরো অনেক 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 বাংলাদেশিদের মাইক্রোসফটে নিয়ে আসা বা দেখতে পারা, এবং মানে মাইক্রোসফটের ভিতরে আরো বাংলাদেশি দেখতে পাওয়া এবং আরো ভালো ভালো পজিশনে যাওয়ার, মানে ওই দিক থেকে আমি মনে করি যে আমরা এনাফ স্পিডে আগাতে পারিনি।
আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে এখন আসলে জানতে চাওয়া যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করলো, বা আপনি আপনার ভার্সিটি লেভেলই আসলে যখন পড়াশোনা কমপ্লিট করলেন, তখন আপনি যখন ইউএসএতে মাইক্রোসফটে আবার জব করলেন, তখন আপনার কাছে কি মনে হয়েছে যে আপনার ভার্সিটি লেভেলে আপনি যে এডুকেশন লেভেলটা মানে এডুকেশন লেভেলটা কমপ্লিট করে এসেছেন, যা যা পড়াশোনা করেছেন, যা যা জেনেছেন, তার কতটুকু আপনার কাছে হেল্পফুল হয়েছে আসলে? মানে কতটুকু আপনি আসলে মনে হয়েছে যে আমরা যতটুকু আমাদের কারিকুলামে শিক্ষিত আর কতটুকু আপনি সেখানে কাজে লাগাতে পেরেছেন?
আসলে এক্ষেত্রে এই প্রশ্নটা আমাকে আরো অনেকে করেছে মাঝে মাঝে, আমি বলবো সম্পূর্ণটাই, মানে সম্পূর্ণটাই এই সেন্সে যে কম্পিউটার সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডটা, যে যে স্টাডিগুলো সেগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু আমাদের অহরহ কাজে লাগে। আমি যখন আরেকজন ডেভেলপারের সাথে আমার মত বিনিময় করছি বা কথা বলছি, যে টার্মিনোলজিগুলো ব্যবহার করছি, যেই যেই অ্যালগোরিদমের নামগুলো ব্যবহার করছি, সেগুলো আমাকে নতুন করে কারো শেখাতে হচ্ছে না, বা বা আমার আরেকজন যে ডেভেলপার তাকেও শেখাতে হচ্ছে না। এই কারণেই যে দুজনেই কম্পিউটার সায়েন্স পড়ে এসেছি, কনসেপ্টগুলো জানি, রাউন্ড রবিন কী জিনিস সেটা জানি, একটা এক্সাম্পল হিসেবে বলছি আর কি, বা বা সর্টিং কুইক সর্ট কী হতে পারে, বা অর্ডার এন বলতে কী বোঝায়, এই ব্যাপারগুলো যে নিত্যনৈমিত্তিকভাবে আমরা ব্যবহার করছি, টার্মগুলো ব্যবহার করতে পারছি এই কারণেই যে এই পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের জন্য। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, মানে আমরা তো জানি কারিকুলামটা ডিফার করে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ওই দেশ থেকে আমাদের দেশের কারিকুলামের মধ্যে হয়তো কেউ হয়তো বা আরও অ্যাডভান্স কিছু কোর্স করেছে যেগুলো আমাদের কারিকুলামে ছিল না। এক এক্সাম্পল হিসেবে বলতে পারি ডিজাইন প্যাটার্নস, ফর এক্সাম্পল আমি আমার কম্পিউটার সায়েন্সের 4 বছর পড়িনি, এটা পরে আবিষ্কার করেছি প্রফেশনাল লাইফের মাধ্যমে। তো এরকম থাকবে কিছু জিনিস যেগুলো আমাদের হয়তো কারিকুলামের ভিতরে ছিল না, পরবর্তীতে প্রফেশনাল লাইফ থেকে পিক করতে হচ্ছে, কিন্তু যেগুলো ছিল সেগুলো অস্বীকার করা যাবে না, প্রতিদিনই কাজে লাগছে, বিভিন্ন কোনো না কোনোভাবে বিভিন্ন সময় কাজে লাগছে।
এবং মাইক্রোসফটে আপনি যখন কাজ করছেন, আপনার কাছে মানে এরকম ইনফরমেশনগুলো আসলে অ্যাভেলেবল আমাদের অনেকের কাছে নেই। আমরা যদি কেউ জানতে চাই যে মাইক্রোসফটে যদি কেউ তার কেরিয়ার তৈরি করতে চায়, এবং যারা বর্তমানে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করছে, কিংবা যারা হয়তো বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে, এটা হতে পারে যে কোনো ডেভেলপমেন্ট কিংবা টেস্টিং কিংবা ডিজাইনার, তাদের অপরচুনিটিগুলো কীরকম? আপনি যেহেতু ইউএসএ তে যাওয়ার পরে ইউএসএ থেকে আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলেন, বাংলাদেশে যারা থাকে তাদের জন্য এই অপরচুনিটিগুলো কীরকম টাইপের?
আমি বলবো এই অপরচুনিটি বেটার দ্যান এভার, কারণ এখন রিসেন্ট বছরগুলোতে মাইক্রোসফট কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি হায়ার করছে, যেটা আমরা যখন গিয়েছি তখন আমি শুনিনি তেমন কাউকে হায়ার করতে, বা বা ব্যক্তিগত রেফারেন্সের ভিত্তিতে তখন হয়তো বা হায়ার করতো। আর আজকাল যেটা হচ্ছে, মাইক্রোসফটের রিক্রুটার নিজেরা খুঁজে বেড়াচ্ছে লোক, এবং আমার নিজের পরিচিত দুজন ছেলে আছে যারা, একজন ঢাকা ইউনিভার্সিটি, একজন বুয়েটের, ওদেরকে মাইক্রোসফটের রিক্রুটার খুঁজে বের করেছে যে তারা এসএম প্রতিযোগিতায় ভালো তাদের স্থান ছিল, তো ওরকম 6 জনকে বোধহয় অ্যাপ্রোচ করেছে মাইক্রোসফটের রিক্রুটার নিজে থেকে, এবং 6 জনের মধ্যে 4 জন ভেবেছে যে এটা স্প্যাম মেইল এবং তারা রেসপন্ড করেনি, যে দুজন রেসপন্ড করেছে তারা দুজনেই ইন্টারভিউড হয়েছে এবং হায়ার্ড হয়েছে। তো প্রসপেক্ট ভালো, কারণ এটা সত্যি যে মাইক্রোসফটের ওয়ার্ল্ড ওয়াইড মানুষের ক্রাইসিস আছে, তারা ভারতে লোক রিটেন করতে পারছে না, যে কারণে চায়নাতে তারা ওপেন করেছে একটা সেন্টার যাতে ব্যালেন্স করা যায়। তো সিমিলারলি বাংলাদেশের সাপ্লাই এখন অত ভালো না, আমাদের মানে ভারতে যে পরিমাণ লোক পাওয়া যায় সে পরিমাণ আমাদের এখানে অ্যাভেলেবল না, তারপরেও মাইক্রোসফট যেহেতু খুঁজছে লোক, প্রসপেক্ট ভালো আছে যে সেই সেই সুযোগটা নেওয়ার, মাইক্রোসফটের ক্যারিয়ার বিল্ড করার।
এসকিউবিটি সম্পর্কে আপনি কতটুকু জানেন?
খুব বেশি জানি দাবি করতে পারবো না, খুব খুব একটা খুব বেশি যে যোগাযোগ হয়েছে তা না, তবে আমি এসকিউবিটির বেশ অনেক আগে থেকে মেম্বার, আমি নিউজলেটারগুলো পাই এবং মাঝে মাঝে চোখ বুলাই, আমার কাছে ইম্প্রেসিভ মনে হয় কথাবার্তা, অনেক কথাই অবশ্য বুঝি না, মাথার উপর দিয়ে যায়, কারণ হচ্ছে টেস্টিং ওয়ার্ডের সাথে ওইভাবে হয়তো আমি আপডেটেড না, কিন্তু ডিসকাশনগুলো দেখলে মনে হয় যে যারা আছে তাতে তারা খুবই সিরিয়াস, এবং বেশ সিরিয়াসলি তারা রাউন্ড টেবিল ডিসকাশন একটা হোল্ড করে, যা মনে হলো নিউজ লেটারগুলো দেখে প্রতি মাসে বোধ হয় এটা, অথবা আর একটু স্পার্সলি হতে পারে। তো এটা খুব ভালো অ্যাটেম্প আমার মনে হয় যে একটা কোয়ালিটি অ্যাসুরেন্সের উপর একটা অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য বাংলাদেশে যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছে।
আচ্ছা, আর ভাইয়া আপনার কাছে কি মনে হয় যে আমাদের আজকের যে সেশনটা আসলে হচ্ছে মিড দ্য মেন্টরসে, এটার ফরম্যাট নিয়ে বা এটার ব্যাপারে আপনার কোনো সাজেশন, যে এরকম করলে হয়তো এই প্রোগ্রামটাকে আর একটু বেশি স্ট্রাকচার্ড করা যায়, কোনো সাজেশন আপনার যদি থাকে?
আমি যতটুকু বুঝি এটা তো মাত্র শুরু, এটা খুব ভালো অ্যাটেম্পট, মানে আরো যারা মানে ভালো ভালো অ্যাডভাইস দেওয়ার মতো যারা আছে তাদেরকে যদি নিয়ে এসে তাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি, তাহলে নিশ্চয়ই এটা সাংঘাতিক ভালো একটা অর্থবহ জিনিস হয়ে দাঁড়াবে। ফরম্যাট নিয়ে বলার তেমন কিছু নাই, আমার এই মুহূর্তে শুরু যেহেতু, বিভিন্নভাবে আপনারাই হয়তো বা একটা পর্যায়ে ফরম্যাটে কিছু এদের সাথে চেঞ্জ হতে পারে, এই মুহূর্তে যে ফরম্যাট আছে আমার মনে হয় গুড এনাফ। আমার অবশ্য সুযোগ হয়নি এর আগের এপিসোডগুলো দেখার, তা আমি শিওর, মানে মোট কথাটা হচ্ছে যে আমরা যেই মেসেজটা নিয়ে কমিউনিকেট করতে চাচ্ছি সেটা করতে পারছি কিনা, সো সেটা অডিও হোক ভিডিও হোক যেভাবে কমিউনিকেট করা যায় সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেটাই হচ্ছে মূল কথা। তো এই মুহূর্তে আমার ফরম্যাট নিয়ে কোনো কমেন্ট নেই।
আচ্ছা, আর ভাই আপনার বাংলাদেশে এবার এসে কেমন লাগছে?
ভালো লাগছে, বাংলাদেশে আমি যতবারই আসি খুবই ভালো লাগে আসলে। মানে মোটামুটি আগামীতে দেশে ফিরে আসার একটা সূক্ষ্ম পরিকল্পনা আমার আছে। তো বাংলাদেশে বিশেষ করে সফটওয়্যার কম্পিউটার এই দিকগুলোতে মানুষ হয়তো এগিয়েছে দেখে, মানুষের ছেলেপেলেরা এগিয়েছে দেখে খুব ভালো লাগে।
আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক মন্ডলী, আপনারা সবাই জানেন যে আজকে আমরা যার সাথে কথা বললাম তিনি হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম সোহেল ভাইয়া, এবং তিনি আপনারা অলরেডি জেনে গেছেন তিনি মাইক্রোসফটে জব করছেন এবং তিনি মাইক্রোসফটের সফটওয়্যার ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। আমরা আজকের এই ডিসকাশনে তার কাছ থেকে জানতে যেটি জানার চেষ্টা করেছি সেটা হচ্ছে মাইক্রোসফটে তিনি যে টিমটিতে কাজ করছেন উইন্ডোজ সার্ভিসিবিলিটি, সেখানে তার জব ডিসক্রিপশন সম্পর্কে, এবং জানতে পেরেছি যে মাইক্রোসফটের প্র্যাকটিসগুলো কিরকম টাইপের হয়, একটি বাগের লাইফ সাইকেল কিরকম হয় সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা এছাড়াও আজকে ডিসকাশন করে তার কাছ থেকে জানতে চেষ্টা করেছি যে তিনি তার কেরিয়ার পাথগুলোতে কোন কোন ব্যাপারগুলোর উপর ফোকাস থাকতে চান, ফোকাস রেখেছেন, এবং উনি কিভাবে ধারাবাহিকভাবে আজকের এই কেরিয়ারটি তৈরি করতে পেরেছেন। দর্শক মন্ডলী, আমরা জানি না আপনাকে কতটুকু আমরা মোহাম্মদ সোহেল ভাই সম্পর্কে জানাতে পেরেছি, বাট আমরা চেষ্টা করেছি আপনাকে সোহেল ভাই সম্পর্কে জানাতে। আপনাদের আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে এসকেবিনি মেইল লিস্টে আমাদেরকে মেইল করবেন, এবং আমরা আপনাদের পাঠানো সেই নামগুলো থেকে খুঁজে বের করবো হয়তো আমাদের নেক্সট মিট দ্য মেন্টরসকে। আপনাদের সবাইকে আবারও পরবর্তী পর্বে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
This program is sponsored by BIPL, Quality Software Solutions.